exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে বুধবার রাতে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM। আর প্রিয় শ্রোতা, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার এবং এবিসি রেডিওর পক্ষ থেকে আপনাদের জন্য, কারণ প্রচুর 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 ভালোবাসা আপনাদের রয়েছে আমার জন্য, আমাদের জন্য, এই হ্যালো 8920 অনুষ্ঠানটার জন্য, সেটা আমি দেখতে পেয়েছি। এবং আমি বিশ্বাস করি যে এই ভালোবাসা আমাদের সাথে থাকবে এবং আমরা আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটাকে সাথে নিয়ে এগিয়ে যাব বহুদূর। আর প্রিয়তা, একটা কথা আমরা সবসময় বলি যে প্রত্যেকটা জীবন এক একটা গল্প, এবং আমরা চাই এই গল্পগুলো উঠে আসুক আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে। প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে ফোন করতে পারবেন আপনাদের গল্পটি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখো লাখো শ্রোতার কাছে পৌঁছে দেবার জন্য। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি নম্বরটি আরো একবার বলছি, মন দিয়ে শুনবেন, 09613892892। সেখানে ফোন করে আপনি আপনার জীবনের গল্পটি বলুন, সেখানে একটি নির্দেশনা দেওয়া আছে, সেই অনুসারে আপনার কথাটি রেকর্ড করুন এবং তার পরবর্তীতে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আজকে এই অনুষ্ঠানে কাদের জীবনের গল্প আমরা পাবো, কাদের বলছি এই অর্থে এখানে একটা ফ্যামিলির গল্প আমরা শুনবো। দুটো মানুষ এখানে উপস্থিত রয়েছে যারা তাদের জীবনের গল্পটা লাখো লাখো শ্রোতাদের সামনে তুলে ধরতে চান। আমি তাদের কাছ থেকেই তাদের পরিচয়টা নিয়ে নেব, কিন্তু একটা কথাই আমি শুধু আপনাকে বলতে পারি, একটা অন্যরকম জীবনের গল্প আপনি আজ শুনতে যাচ্ছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। চলে যাচ্ছে অতিথির কাছে, যে আপনার নামটা একটু বলবেন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম।
আচ্ছা, আপনার জন্ম জেলা?
আমার জন্ম হচ্ছে ফরিদপুরে।
আচ্ছা, এখন কি ফরিদপুরে থাকছেন?
না, এখন বর্তমানে আমি চট্টগ্রামে আছি।
ওকে, একেবারে ছোটবেলা থেকে শুনতে চাই আপনার, যেখান থেকে মনে পড়ে।
জি, ছোটবেলা আমি আমার বাবা মায়ের আদরের সন্তান, আমরা দুই বোন এক ভাই, তো ছোটবেলা অনেকের আদর ভালোবাসা পেয়েছি আমি। স্কুল লাইফে আমি সবাই আমাকে খুব আদর করত, টিচাররা।
ভালো স্টুডেন্ট ছিলেন কি আপনি?
জি, আমি আমার আমার যতটুকু মনে আছে আমার ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, মানে কখনো আমার 10 এর উপরে রোল যায়নি,
যে কারণে আপনাকে সবাই খুবই আদর করত।
জি, তো তারপর আমি এভাবে পড়াশোনা চলতে থাকে, পড়তে থাকি আমি।
আচ্ছা, ওই সময় আপনার বাবা কি করতেন?
ওই সময় আমার বাবা একটা চাকরি করতেন।
আচ্ছা,
মানে তখন ওনাদের মনে একটা স্বপ্ন হয় যে আমাকে, তখন আমি ক্লাস 5-এ, তো তখন আমাকে ওনারা বলে যে তোমাকে আর স্কুলে পড়াবো না, তোমাকে মাদ্রাসায় পড়তে হবে। তো আমি ওনাদের কথা গ্রহণ করি না, অবাধ্য যাকে বলে, তো আমি বলি যে না, স্কুলের দরকার আছে, আমাকে স্কুলে পড়তে দাও, স্কুলে পড়তে হবে আমার। তো অনেক জোর করে কিন্তু আমি কিছুতেই শুনি না, তারপর এভাবে স্কুলে পড়ি আমি 8 পর্যন্ত।
তাদের ইচ্ছার বিরুদ্ধে পাচ্ছিলেন, খরচ যোগাচ্ছিলেন ওনারা?
খরচ বলতে আব্বু খরচ দিত না আমাকে।
আচ্ছা,
আব্বু মানে অনেক ভাবে আমার মা আমাকে, মানে মা তো মাই, মা সর্বদিক থেকে আমাকে মানে হেল্প করছে, টাকা দিয়ে
সাপোর্ট দিতেন উনি, যে আপনি স্কুলে পড়তে চাচ্ছেন উনি এটাই চাচ্ছিল যে ছেলে যেটা চাই সেটাই হোক।
জি,
ওকে।
তারপর আমি পড়তে থাকি স্কুলে, তো স্কুলে পড়াকালীন সময় আপনার হঠাৎ করে 8 থেকে আবার একটা ডিসিশন চেঞ্জ হয়ে যায়, তখন আমার মারও হয় চেঞ্জিংটা, ডিসিশন হচ্ছে মাদ্রাসায় পড়তে হবে।
আচ্ছা, এবার ফাইনালি আপনাকে ডিসিশনটা মেনে নিতে হলো কিনা আছে দেখি। হ্যাঁ,
তো আমার মা আমাকে একদিন খাবার টেবিলে ডেকে বলে, বাবা শোনো, আমি তো একবার তোমার পাশে ছিলাম তোমার বাবার অবাধ্য হয়ে, কিন্তু এখন আমিও চাই যে তুমি মাদ্রাসায় পড়ো, আর জেনারেল লাইনে যতটুকু পড়াশোনা করছো এতটুকুই মানে একজন মানুষের জন্য প্রযোজ্য, তো তুমি এখন আরবি পড়ো। তখন আমি ডিসিশন থেকে আর সরে যাইনি, তখন আমি মাদ্রাসায় ভর্তি হই, একটা হেফজখানায়, মানে হাফেজি মাদ্রাসা বলে, ওইখানে আমি ভর্তি হই। এক বছর 4-5 মাস মতো আমি ওইখানে পড়ি, তো পড়লে গ্রীষ্মকালীন ছুটি হয় আমার।
ওকে,
তো গ্রীষ্মকালীন ছুটিতে বাসায় খুব মানে ফ্রি আসি, বাসায় ঘুরি ফিরি। আমাদের আবার পাটের চাষ হয় ফরিদপুরে, তো আমার বাবা একদিন বলে শুক্রবার, তা আমাকে বলছে চলো আমরা হাটে যাব, হাটে যেয়ে পাট বিক্রি করব। তা আমি আমার বাবার সাথে গেলাম, যে পাট বিক্রি করে আমার বাবা আমাকে বাজার করে দিল, মাছ তরকারি অনেক কিছু কিনে দিয়ে আমাকে বললো যে তুমি বাসায় চলে যাও, আমি একটু পরে আসছি। গ্রামে যে ভ্যানগুলো পাওয়া যায় আমি ভ্যানে করে বাসায় চলে আসতেছি। আমাদের বাসায় আসতে আবার অনেক দূরত্ব, একটা ফাঁকা জায়গা পড়ে যেখানে কোনো ঘর বাড়ি নাই, মানে কিছু গাছ আছে আর কি। তো আমি ওইখান থেকে আসতেই মানে একটা অস্বস্তি, কেমন একটা অস্বস্তি আমার কাছে, খুব একটা বিরক্ত বোধ লাগে। আমি ভ্যান থেকে নেমে যাব।
বিরক্ত বলতে কি শরীর খারাপ লাগছিল নাকি আপনার মনে হচ্ছিল কিছু একটা?
না, আমার মানে হঠাৎ করে শরীরটা কেমন খারাপ হয়ে যায়।
আচ্ছা আচ্ছা।
তো তারপরে আমি ড্রাইভারকে বলি, উনি এটা আমল নেয়নি, তো চলে আসছে। আসার পরে, ওইখান থেকে চলে আসার পরে আর আমার অস্বস্তি বোধ মনে হয়নি।
আচ্ছা।
তো বাসায় চলে আসি, আমি বাসায় এসে ঘুরি ফিরি, আম্মা রান্না করে, মানে বাবা বাজার থেকে কিনে দিয়েছিল ওইগুলা রান্না করে, খেয়ে দিয়ে মানে রাত্রেবেলায় ঘুমাই। তো যখন আমি মানে উঠি ঘুম থেকে, আমি মানে ঘুম থেকে ওঠার পরে আমি সবকিছু দেখার চেষ্টা করি, কিন্তু তখন আমি আর কিছুই দেখতে পাই না, মানে আমার চোখটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমি কিছু দেখি না।
মানে ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে উঠে আপনি কিছু দেখতে পাচ্ছেন না চোখে?
কিছুই দেখতে পাচ্ছি না, মানে শুধু অন্ধকার। আমি মানে আমার রুম থেকে যে বেরোবো মানে সে শক্তিটা আমার নাই। আমি
কিভাবে আমি জানি না, মানে আপনি বাজার থেকে আসলেন, বাজার থেকে এসে আপনি খাওয়া দাওয়া করে ঘুমালেন, ঘুম থেকে উঠে আপনি কিছু দেখতে পাচ্ছেন না? জানি না ব্যাপারটা কেমন, কোন দিকে যাচ্ছে। আচ্ছা, তারপর?
তারপর আমি যে রুম থেকে বেরোবো, বেরোনোর ক্ষমতাটা আমার নেই।
তখন কি আপনার মনে হচ্ছিল যে এটা হয়তো সাময়িক কিছু একটা, হয়তো ঠিক হয়ে যাবে? মানে কি মনে হচ্ছিল ওই সময়, মনের মধ্যে কি চলছিল?
মানে আমার তখন মনে হচ্ছিল যে হয়তো বা চোখের ভিতরে কিছু একটা গেছে ঘুমের ভিতরে।
আচ্ছা।
যেহেতু উপরে ছাদ পাটকাটি দিয়ে যে মানে ছাদের রোদটা যাতে শরীরে না লাগে এই জন্য একটা ব্যবস্থা করা হয়।
আচ্ছা।
তো আমি ভাবছি যে ইঁদুরে হয়তো এটা কাটছে ওইটা, হয়তো আমার চোখের ভেতরে এটা পড়ছে, এই জন্য আমি হয়তো চোখে দেখতে পাচ্ছি না। তো আবার মনে হচ্ছে যে আমি যদি তাই যদি হবে তাহলে তো আমার চোখ ছুলকাবে বা কোনো ডিস্টার্ব ফিল হবে, কিন্তু আমার ডিস্টার্ব ফিল হচ্ছে না, আমি কেন দেখছি না?
মানে আপনার চোখে কোনো ব্যথা কিছু অনুভব?
কিছুই নেই, ব্যথা এটা কিছু নেই আমার চোখে।
জাস্ট আপনি চোখে দেখছেন না?
জি। তারপর এক পর্যায়ে মানে হাত দিয়ে দিয়ে ধরে ধরে রুমের বাইরে চলে আসলো। এসে মাকে ডাকলাম, মা বলতেছে চোখ তো সব ভালো আছে, কেন চোখে দেখছো না কেন? পর আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে আপনার এই ঢাকাতেই। ওরা মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে দেখেন আপনার ছেলের চোখে কোনো প্রবলেম নেই। ও কেন এরকম হলো আমরা জানি না, কোনো প্রবলেম নেই, আপনি বাইরে যোগাযোগ করেন। তো তার কিছুদিন পর যেটা মনে হলো যে মানে আমি তো দেখি না, মানে মুরব্বীরা দেখতে পেতো যে আমার চোখের উপরে সাদা একটা কি জানি, এটা সকালবেলা খুব ছোট্ট থাকে, কিন্তু রাতের বেলা অনেক বড় হয়ে যায়।
মানে চোখের ভিতরে, মনির উপরটায়?
জি, মনির উপরটায়।
আচ্ছা আচ্ছা।
তো এই অবস্থায় আমি রাস্তায় বেরোতে পারি না, যে আমি যে ফ্রেন্ডের সাথে খেলতাম ওরা আসে, আমি ওদের সাথে আর যেতে পারি না, মানে বড় একটা কষ্ট আমার কাছে। আমার বাবা মা কান্নাকাটি করে, আমি কেন দেখতে পাচ্ছি না।
তখন বয়স কত আপনার?
তখন 14 হবে।
14 হবে। পড়াশোনা করছিলেন তখন?
জি, তখন আমি মাদ্রাসায় পড়ি।
ওকে। হ্যাঁ, তারপর?
তারপরে বাসা থেকে বলে যে যেহেতু কিছুতেই কিছু হচ্ছে না, পড়ালেখাটা তো বন্ধ রাখা যাবে না, তো যেহেতু হোস্টেল মাদ্রাসা আমরা ওইখানে দিয়ে আসবো, যদি হুজুর সহ স্টুডেন্টরা যদি একটু কেয়ার করে তাহলে হয়তো পড়তে পারবে।
ওকে।
মাদ্রাসায় নিয়ে গেলে মানে টিচার দেখে অনেক কথা বলে যে ও চোখে দেখতে পায় না, একটু অন্ধকে আমি কিভাবে পড়াবো, মানে অনেক কথা বলে এক পর্যায়ে আমার নাম কেটে দেয়।
আচ্ছা।
মাদ্রাসা থেকে আমি চলে আসি বাসায়, সে অনেক কান্না করি, তো আমার মাও অনেক কান্না করে যে ছেলেটাকে দিলাম কোরআন শরীফ পড়তে, কি হলো। তো তারপর মানে অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে একটা মাদ্রাসার খোঁজ পায়, তো এরা বলে যে হ্যাঁ আমরা পড়াইতে পারবো, আমরা রেকর্ড করে দেব, ওইগুলা শুনে শুনে পড়বে।
ওকে।
তো আমি ওইখানে চলে যাই, মানে চিন্তা করে কিভাবে পড়বো আমি।
সে কিভাবে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে জন্মান্ধ বলে একটা ব্যাপার আছে, তারা কিন্তু সেভাবেই বেড়ে ওঠে, কিন্তু আপনি কিন্তু সেরকম নয়।
জি।
আপনি হঠাৎ করে অন্ধ হয়ে গেলেন, তারপরে?
তো ভর্তি করার সময় মানে আমার আম্মু অনেক কান্না করে যে ও কিভাবে দেখবে, কি করবে, মানুষ মারবে, মানে আমি তো এমনি ছোটবেলা থেকে অনেক আদরের ছিলাম।
মা বাবা দুজনেই চাচ্ছিল যে ভর্তি হন নাকি মা চাচ্ছিল বাবা চাচ্ছিল না, এরকম?
মানে এক চাচ্ছিল আবার চাচ্ছিল না, আবার মা বলছে যে বাসায় বসে রেখে কি করব, আর ও যদি চোখে নাও দেখতে পায় আর কোনোদিন, তাইলে ও মানে কোন একটা মাদ্রাসায় বা কোন একটা ইয়াতে চাকরি করে খাইতে পারবে।
আচ্ছা, আপনাকে চিকিৎসা করা হলো, সেখান থেকে কি বলেছিল তারা?
যে আমার চিকিৎসা করা হলো, ওরা বললো যে আমরা এখানে পারবো না, আপনার দেশের বাইরে চেষ্টা করেন, কেননা আপনার ছেলের চোখে কোনো সমস্যা নেই। তো এই অবস্থায় আর কি আমি পড়তেও থাকি। তো এর মধ্যে আবার একটা মেডিকেলের খোঁজ পাই, মধুখালীতে নতুন হয়, ওটা হচ্ছে মালেক আচক্ষু হাসপাতাল।
আচ্ছা।
তো ওইখানে নিয়ে যায় আমাকে, ভালো করে জাস্টিফাই করে এরা বলে যে দেখেন কিভাবে হইছে, আমরা সঠিক বলতে পারলাম না, তবে আমরা যেটা বলতে পারি এর চোখের উপর একটা ছানি আছে, এই ছানিটা জীবিত।
ছানিটা জীবিত বলতে কি বোঝাচ্ছিল ওনারা?
ওনারা বোঝাচ্ছিল যে আমাকে দুই সময় চেক আপ করতো চোখ, সকালে একবার বিকালে একবার, আমি মানে ওইখানে ভর্তি হয়ে যাই অলরেডি।
আচ্ছা,
তো তারা এক সময় বললো যে এটা হচ্ছে ছানি, আর এটা সব লোকের পরে না, এটা কিছু কিছু লোকের পরে, তো এটা পড়লে ও চোখের রক্ত খেয়ে ফেলে, তখন চোখের রক্ত গুলো মরে যায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এক পর্যায়ে এরকম ডিসিশন দেওয়া হলো, তো ওইখান থেকে আমাকে নিয়ে যায়। এরা আবার মুম্বাইতে আপনার একটা মেডিকেলের নাম ঠিকানা লিখে আমার বাবাকে দেয় যে আপনি এইখানে নিয়ে গেলে হয়তো আপনার ছেলের চোখটা একটু হইলেও দৃষ্টিশক্তি ফিরে পাইতে পারে। তো ওইখান থেকে আমাকে নিয়ে আসে, আনার পরে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। তো ওই কবিরাজ আমাকে দেখে বলে যে তুমি সন্ধ্যাবেলা ভূত না কি বলছে এটা রাস্তানার সামনে দিয়ে মাছ নিয়ে আসতেছিলা, তুমি মাছ দেও নাই, যে কারণে তোমার চোখে একটা থাবা দিছে ওরা হাত দিয়ে।
ওকে, মানে এই সমস্ত কুসংস্কার কিন্তু প্রচলিত আছে গ্রামগঞ্জে এখনো, তবে বের হয়ে আসছে মানুষ। তারপর
তারপর আমার বাবা মানে এটা বিশ্বাস করে না, যেহেতু উনি মোটামুটি একটু শিক্ষিত ছিল। তো বাসায় চলে আসি আমি আবার ওইখান থেকে, আমাকে আবার মাদ্রাসায় দিয়ে আস যে আমরা এদিক থেকে টাকাটুকু ম্যানেজ করে তারপরে একবারে দেশের বাইরে নিয়ে যাবো। তারপর এর মাঝেও আরেকবার মানে কবিরাজকে দেখানোর পর আরো একবার মালিকাতে নিয়ে গেছে। তো এরা বলছে দেখেন আমরা অপারেশন করতে পারবো, ছানিটা আমরা কেটে দিতে পারবো, কিন্তু আমরা কোনো সিওরিটি দিতে পারবো না যে আপনার ছেলের চোখটা ভালো হবে নাকি হবে না। তো আমার আব্বু এখানে একটা কথা বলে যে আমার যাবতীয় সম্পত্তি যে ডাক্তার আমাকে গ্যারান্টি দেবে যে আমার বাচ্চার চোখ ভালো হবে আমি তার নামে লিখে দেবো।
আচ্ছা,
তারপর মানে ওইখানে কেউ গ্যারান্টি দেয় না, তো তারপরে সিদ্ধান্ত নেয় যে মানে দেশের বাইরে নিয়ে যাবে। তো তারপর আমাকে আবার মাদ্রাসায় দিয়ে আসে, যে আমি যখন মাদ্রাসায় পড়ি মনে করেন আমি একটা পৃষ্ঠা পড়তেছি, আপনি একজন ভালো মানুষ, আপনি আমার পাশে পড়তেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই লাইনটা আমাকে একটু বলে দেন না, তখন আমাকে অনেক কথা বলতো, হয় কানা আমি তোকে এটা কেমনে বলে দেবো, আর দেখতেছিস না আমি পরামর্শ করি,
মানে সহযোগিতা করতে চাইতো না কেউ,
মানে আমাকে যার কাছে যেতাম সে এরকম বলতো যে অনেক প্রবলেম, এরকম অনেক প্রবলেম হতো, যেমন আমি পড়া দিতে গেছি একটা জায়গায় ভুল হয় নাই, কিন্তু মানে আমাদের যে হুজুরটা পড়া শুনতো উনি মুখস্থ শুনতো, দেখে দেখে শুনতো না, তো মনে করেন ভুল হয় নাই, তারপরেও মানে উনি কি করতো মনে করতো এটা ভুল, মনে করে আমাকে মারতো প্লাস দাঁড়া করে রাখতো। দাঁড়া করে রেখে যখন সব স্টুডেন্টের পড়া নিয়ে শেষ হয়ে যেত তখন উনি দেখতো যে না আসলে আমি এটা ভুল বলি নাই সঠিক বলছি, তখন আবার আমাকে বসতে বলতো। তারপরে মনে করেন আমি এই গোসল করতে যাবো, মানে কাপড় চোপড় রাখতাম একখানে কিন্তু এটা চলে যেত আর একখানে,
মানে কেউ কি ছড়িয়ে রাখতো আপনার সাথে দুষ্টামি করতো, চোখে দেখতে পান না বলে এরকম কিছু?
জি জি। তো আমি মনে করেন আমার একটা লুঙ্গি রাখছে এখানে, আমার লুঙ্গিটা সরাই আর একটা লুঙ্গি রাখছে, ওইটা নিয়ে আমি গোসল করতে চলে যেতাম, তখন আমাকে মানে ওইখানে ওরা মারতো কিন্তু আমার লুঙ্গিটা কেন আনছিস।
আচ্ছা আচ্ছা।
তারপরে আমি অজু করতে যে দাঁড়ায় রয়েছি, পিছন থেকে কে একজন যায় ধাক্কা দিয়ে মানে আমাকে পুকুরের ভিতরে ফেলে দিত, আমি কার নামে বিচার দেবো, আমি তো দেখি নাই কে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। এমনও হয়েছে আমার সাথে যে আমি খাইতে গেছি খাবার টেবিলে, ওই দিন মাছ দিছে খাবার টেবিলে, দিয়ে বলে গেছে যে এই যে তোমার খাবার বাটি এখানে মাছ আছে, তো সাথে সাথে আমি আবার হাত দিয়ে দেখছি আসলে মাছ আছে কিনা,
হাত দিয়ে ধরে দেখেছেন আপনি?
জি। আমি তো দেখি না, আমার যা করতে হবে আমার হাত দিয়ে, আবার ওই হাতটাই আবার ভাতে দিছি, পরে আবার তরকারি দিয়ে দেখি যে আমার বাটি ঠিকই আছে, তরকারি আছে, মাছ নেই, এরকম হতো।
আসলে এই দুষ্টমিগুলো আসলে বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে, আর এক্ষেত্রে আমি একটু তুমি করেই বলতে চাই, যারা শুনছো এখন স্কুল কলেজ অথবা মাদ্রাসায় পড়ছো, যে আমরা হয়তো আমাদের মধ্যে থাকা সেই ফ্রেন্ডটা যার হয়তো কিছু প্রতিবন্ধকতা বা দুর্বলতা রয়েছে, না বুঝেই হয়তো এই দুষ্টমিগুলো আমরা করে ফেলি, বাট আমার মনে হয় যে দুষ্টমিটা এগুলো না করে তাকে সহযোগিতা করাটা এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে, তারপর?
তারপর আমি এক সময় ছুটিতে বাসায় আসি, বৃহস্পতিবারে চলে আসি, আবার শনিবারে যাই। তো শনিবারে যেয়ে আমি দেখি আমার ব্যাডিং পত্র কিচ্ছু নাই, তো আমি আমার যে শিক্ষক ছিল ওনাকে বলি, তো আমার ব্যাডিং আর পাইতেছি না। এক পর্যায়ে মানে সবাই আমাকে বলে যে কই না রেখে গেছো আমরা জানি না, মানে আমার সাথে একজন বেশি দুষ্টামি করতো, তো আমি তার নামটা বলি টিচারের কাছে।
ওকে,
সে আবার স্টুডেন্টের ভিতরেও ভালো ছিল।
আচ্ছা, মানে যেহেতু আপনার সাথে বেশি দুষ্টামি করে ধারণা করলেন ও হয়তো সরেছে।
জি, মানে হুজুরকে বললাম যে হুজুর ও আমার সাথে এরকম এরকম করে, ওই মনে হয় এই কাজটা করছে, তা আমি এই কথাটা বললে বিশ্বাস না করে ওই হুজুরটা আমাকে মারে, আরো বিশ্রী বিশ্রী কথা বলে যে চোখের সাথে কি আকল জ্ঞান সব গেছে কিনা,
যে শুধু শুধু মানুষকে দোষ দিচ্ছ।
জি। কিন্তু অনেকদিন পর আবার ওই পাশে একটা কবরস্থান ছিল, ওইটা পরিষ্কার করতে যায়।
আচ্ছা।
আমাদের স্টুডেন্টটাই পরিষ্কার করে, পরিষ্কার করতে যে দেখে যে আমার ওই বেডিং পত্র গুলো একটা ভাঙা কবরের ভিতরে ফেলে রেখেছে।
আচ্ছা আচ্ছা।
কিন্তু সে যখন মানে আবার যখন মাদ্রাসা ছুটি হওয়ার সময় হয়, ওই ছাত্রটাই আবার স্বীকার করে কানাডারে মাদ্রাসার থেকে তাড়াইতে পারি না, ভাত খাইতে যায়, ভাত পড়ে যায়, হুজুরের কাছে বিচার দেয়, এই জন্য শালা কানাডার বেডিং পত্র সব ফালাই দিলাম, তারপরে ও মাদ্রাসা থেকে গেল না। তো তারপরে তখন আপনার মোবাইল ছিল, মোবাইলে পড়া রেকর্ড করে দিত।
আচ্ছা আচ্ছা।
মোবাইল ব্যাগে রেখে গেছি, আমার ব্যাগে মোবাইল নাই, অন্য একটা মোবাইল। তো এটা আমি নিয়ে হুজুরের কাছে দিতাম, হুজুর আমাকে বলতো যাও তুমি এটা দিয়ে পড়ো। মানে আমি তো অন্ধ, সব দিক থেকে অবহেলিত, আমি বেতনও সবার থেকে বেশি দিই।
আচ্ছা।
তারপরও মানে আমি যদি একটা বিচার দিতাম ওটা কখনো আমলে নিত না। তো তারপর কিছুদিন পর আমার বাবা মা সিদ্ধান্ত নিল যে টাকা কিছু জোগাড় হয়েছে, এখন দেশের বাইরে নিয়ে যাব। তো আমাকে নিয়ে গেল মুম্বাইতে, চিকিৎসা চললো আমার প্রায় 1.5 মাস মতো। পরে আমার অপারেশন করে মানে ওই আগে যে ছোট বড় হইতো যে জিনিসটা ওইটা কেটে ফেললো ওরা।
আচ্ছা, মানে যে ছানিটা ছিল ওটা কেটে ফেললো।
জি।
ওকে।
তো ওইটা কাটার পরে বাবা মাকে বা আমাকেও বললো যে ঠিক আছে আপনার সন্তানকে নিয়ে যান। তো আস্তে আস্তে আপনার যে কর্নিয়া আছে এটা তো ড্যামেজ হয়ে গেছে ছানিটার কারণে, তো এটা আস্তে আস্তে এটাতে পাওয়ার আসবে।
আচ্ছা।
তো এই সান্ত্বনা নিয়ে আমার বাবা মা চলে আসলো।
মানে আপনি কি তারপরে একটু দেখতে পেলেন মানে উন্নতি হলো কিছু?
উন্নতি বলতে মানে হালকা হলো, আলো অন্ধকারটা আমি বুঝি।
আচ্ছা আচ্ছা।
তখন ফিরে আসার পর মাদ্রাসায় চলে গেলাম আবারও। তো ওই মাদ্রাসাটাই যে মানে আমি আমার থেকে সিদ্ধান্ত নিলাম যে এখন আমার আর কোনো উপায় নেই, কেননা মানুষ বলতো যে যারা চোখে দেখে না তাদের কোনো কাজ নাই, তারা ভিক্ষা করে খাইতে হবে। তো আমি মানে একটা ডিসিশন নিলাম যে আমি এই ছোট কাজ করতে পারবো না, তো কাজে আমাকে হাফেজ হইতে হবে যত কষ্টই হোক। এইবার যে ওরা আমাকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে এটা আমার কাছে মানে এটা আমি মানায় ফেলছি নিয়ে এইভাবে মানে চলতে চলতে।
এছাড়া কোনো উপায়ও ছিল না তখন আপনার? কারণ যে চিকিৎসা দেওয়া হলো তারপর আপনাকে বললো যে হয়তো একদিন আপনি দেখতে পাবেন, আস্তে আস্তে সেটা চেঞ্জ হবে আপনার চোখের দৃষ্টি। ওকে। হ্যাঁ। তারপর?
তো তারপরে আমার মনে হলো যে এটা ভালো হওয়া না হওয়া সেটা তো আল্লাহর ইচ্ছা, আর এটা তো ডাক্তার বলে দিয়েছে, এটা কবে হবে তাও জানি না। কাজে আমি অনিশ্চিতের দিকে তাকায় মানে যে যত কষ্টই হোক আমাকে হাফেজ হইতে হবে, পড়তে হবে। তো তারপরে এভাবে কষ্ট করে আমি এক পর্যায়ে আল্লাহর রহমতে হাফেজ হয়ে গেলাম।
আচ্ছা। এভাবে অন্ধ অবস্থায় পড়াশোনা শেষ করে আপনি হাফেজ হয়ে গেলেন?
জি।
অসাধারণ। আর এই যে জীবনের মানে কত বাঁক আমরা দেখি, যে আমরা অনেক সময় অনেকের অনেকের মধ্যেই দেখি যে সব ধরনের সুযোগ সুবিধা বা শরীরের সব অঙ্গ ঠিকঠাক থাকা সত্ত্বেও অনেক কিছু আমরা করে আগাতে পারি না। এটার একটা কারণ আমি মনে করি যে সেটা হচ্ছে যে মানসিক শক্তি, প্রবল একটা মানসিক শক্তি বা ইচ্ছা আমাদেরকে কি না করতে এগিয়ে দেয়। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট বিরতি নিতে হচ্ছে, আমরা রহিমের গল্প শুনছি। ইনফ্যাক্ট রহিম নয়, আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছে, আমরা একটা ফ্যামিলির গল্প শুনছি, কি তাদের মধ্যে সম্পর্ক সেটা আমরা জানি না। একটা ছোট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি এবং তারপরে আমাদের সাথে আরো একজন অতিথি যিনি রয়েছেন রাশিদা, তার কথা আমরা শুনবো এবং এই দুজনের গল্প মিলেই কিন্তু একটা জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি এবং সবসময় বলি যে প্রত্যেকটা জীবনই হচ্ছে এক একটা গল্প। আপনারা আপনাদের জীবনের গল্পগুলো শোনান, লাখো লাখো শ্রোতা অপেক্ষা করছে আপনার গল্প শোনার জন্য এবিসি রেডিওর মাধ্যমে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। এই নম্বরে ফোন করুন আপনি এবং আপনার জীবনের গল্পটি সেখানে শেয়ার করুন। এছাড়া চাইলে আপনি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ফেসবুকে চলে যান, আমাদের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio89.2fm। সেখানে এই মুহূর্তে এই অনুষ্ঠানের একটা পোস্ট শেয়ার করা আছে, সেখানে আরজি সেতু অর্থাৎ আমার পেজটি ট্যাগ করা আছে, আপনি সেটাতে লাইক দিন এবং মেম্বার হয়ে যান এবং সেই পেজটার মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করুন। পেজটির ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, আজকে আমি বারবার বলছি যে আমরা আজকে একটা ফ্যামিলির গল্প শুনবো। এমন একটা জীবনের গল্প আজ এই অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসবে, একটা অন্যরকম জীবন গল্প, এতটুকুই শুধু আমি বলতে পারি। আমরা শুনছিলাম রহিমের জীবনের গল্প। আমি ঠিক রহিম বলতে চাই না, এখানে রাশিদাও রয়েছে। রাশিদার জীবনের গল্প এখন আমরা শুনবো। এবং আরো একটা ব্যাপার আমি বলতে চাই যে আপনারা যারা চান যে আপনাদের জীবনের গল্পটা উঠে আসুক এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি নম্বরটি 09613892892। এছাড়া চাইলে আপনি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio89.2fm। সেখানে এই মুহূর্তে আপনি দেখতে পাবেন এই অনুষ্ঠানের একটি পোস্ট শেয়ার করা আছে, এবং সেটার মধ্যে আজ সেতু অর্থাৎ আমার পেজটি ট্যাগ করা আছে, যেটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। পেজটি আর যে সেতু নামে আছে, পেজটিতে আপনি লাইক দিন এবং মেম্বার হয়ে যান, আর সেই পেজটির মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রিয় শ্রোতা, আর কথা না বাড়াই আমরা রহিমের গল্প শুনলাম, যে মাদ্রাসায় ভর্তি হলো এবং একটা পর্যায়ে চোখটা নষ্ট হয়ে গেল, কিভাবে হলো সবকিছুই আমরা মোটামুটি জানতে পেরেছি। আরো অনেক কথা রয়েছে রহিমের, সেগুলো আমরা শুনবো গল্পের মাঝখানে একটা পর্যায়ে। কিন্তু পারিপার্শ্বিক অনেক কষ্ট, অসহযোগিতা সবকিছু ছাপিয়ে রহিম কিন্তু একজন হাফেজ হয়েছে। ওর গল্পের এই পর্যায়ে আমরা বিরতি নিয়েছিলাম, এবং এই পর্যায়ে আরো একজন অতিথি রয়েছেন আমাদের সাথে। আপনার নামটা একটু বলবেন।
আমার নাম রাশিদ আক্তার।
আচ্ছা, আপনার জন্ম কোথায় হয়েছিল?
আমার জন্ম চট্টগ্রামে।
ওকে, এখন কোথায় বাস করছেন?
আমি বর্তমানে চট্টগ্রামে আছি।
আচ্ছা, কিছু করছেন পেশায়?
স্টুডেন্ট।
পড়াশোনা করছেন? ওকে, আমরা একেবারে আপনার ছোটবেলা থেকে শুনতে চাই, আপনার কাছ থেকে যেখান থেকে মনে পড়ে আপনার।
আমার জন্মের পর আমার যখন থেকে মনে পড়ে, আমি দেখছি যে আমার মা দুজন, কে আমার আসল মা কে আমার সব মা আমি সেটা কখনোই বুঝতে পারি না। আমি দুজনেরই আদরের সন্তান।
আচ্ছা, মানে দুজনেই আপনাকে এত আদর করত যে আপনি
কখনোই বুঝতে পারতাম না যে কে আমার সৎ মা কে আমার আসল মা। আমার বাবাও খুব আদর করতেন। তো আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা চাইতেন না যে আমি পৃথিবীতে আসি।
ভাই বোন কজন আপনার?
আমরা তখন দুই ভাই বোন।
তখন আপনার একটা ভাই ছিল?
আমার বড় ভাই ছিল।
আচ্ছা,
তো আমি যখন এসে পড়ি তখন আমি সবার আদরের সন্তান হয়ে পড়ি।
মানে আপনি যখন হয়েই গেলেন, মানে
যখন আমি জন্মেই গেলাম তখন আমাকে আর কেউ ফেলছে না।
ওকে,
তখন আমি যেন আমার পরিবারের মধ্যে আমি সবার আদরের।
ওকে,
আমার যখন বয়স 4-5 বছর তখন আমি একদিন মনে করছিলাম যে আমি রাতের বেলা একটু কম দেখতে পাই।
আচ্ছা, স্কুলে ভর্তি হয়েছিলেন তখন?
না, আমার পড়াশোনা তখনও শুরু হয়নি।
ওকে,
তো রাতে কম দেখি কিন্তু দিনের বেলা আবার ঠিক হয়ে যায়। এটা মা বুঝতে পারে, আমার হাঁটা চলা বা আমার কাজে আমার মা বুঝতে পেরে আমার বাবার সাথে সে বিষয়টা শেয়ার করে। তখন আমার বয়স 4-5 বছর।
যে
4-5 বছর। তো এইভাবে চলতে থাকে। আমার বাবা বলে হয়তো বা ভিটামিনের অভাবে, মানে রাতকানা যেটা হয়, ঠিক আছে আমি ডাক্তারের কাছে নিব। এই বলে চলতে থাকে আমার আমার জীবন। একসময় আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করায়। ভর্তি হলাম, কিন্তু যখনই রাতে পড়তে যাই, রাতে আমি পড়তে পারি না, আমার চোখে প্রচুর ব্যথা শুরু হয় রাতে পড়তে গেলে। আর ছোট লেখা তো চোখ দিয়ে পানি পড়ে, চোখে ব্যথা শুরু হয়, তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তারের কাছে নিলে তখন দেখতে পায় যে আমার চোখে ছানি। তো যখন এটা দেখলো তখন আমাকে ঢাকায় চোখ অপারেশন করানো হয়। একদিন আমার স্বপ্না বললো যে চোখে যত ছানি পড়ে গেছে আর কখনোই চোখে দেখবে না। আমার বাবা আমার জন্য চাকরি ছেড়ে দেয়। একজন ডাক্তার বললো যে তোমার মেয়েকে চোখ ভালো করতে হলে 5-6 লাখ টাকা দরকার। এত টাকা কোথায় পাবে আমার বাবা? চাকরি সে সময় সরকার থেকে একটাই আসে যে যদি কেউ চাকরি ছেড়ে দেয় একটু বেশি কমিশন পাবে,
মানে পেনশনের টাকা যেটা আসে।
জি, পেনশনের টাকা যেটা, এটা তো হচ্ছে পুরো সরকারি চাকরি না আর কি, আধা সরকারি চাকরি। তো সেজন্য সেই সময় আমার বাবা এই খবরটা পেয়ে চাকরিটা ছেড়ে দেয়। সে টাকাটা নিয়ে আমার বাবা এক সময় আমার বাবা মা দুজনের কাউকেই বলে না, না বলে আমাকে বলে, আমার বাবা বলে যে রেডি করে দাও, ওকে নিয়ে দোকানে যাবো। আমি প্রতিদিন বিকেলে আমার বাবার সাথে দোকানে যাইতাম। আমার বাবার এক বন্ধু বলে যে ঢাকাতে নিয়ে গেলে আপনার মেয়ের চোখ ভালো হবে, আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে কেউ কোনো খোঁজ খবর পায় না। আমার মা ভীষণ টেনশন করতে থাকে যে কোথায় গেল মানে মেয়েটাকে নিয়ে, ছোট মেয়ে।
বাসায় কাউকে জানালো না, কারণ না টেনশন করবে সবাই, এটা ভেবে?
না, এই জন্য না, আমার সব মা বলছে যে কখনোই আমি চোখে দেখবো না।
আচ্ছা আচ্ছা,
সেজন্য টাকা পয়সা নষ্ট করা যাবে না।
ও আচ্ছা,
এই টাকা পয়সা গুলো যেন আমার নামে ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখা
হয়। উনি তো আপনাকে যথেষ্ট আদর করতে বললেন।
এটা হচ্ছে ওনার মন্তব্য।
আচ্ছা আচ্ছা,
ওইটা উনিও চাইতেন না যে আমাকে চিকিৎসা না করাক, বিষয়টা এমন না। ওনার ধারণা ছিল যে ছানি হলে চোখে দেখবো না, এই জন্য আমার বাবা কাউকে না বলে আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। 3 দিন পরে আমার আমার বাবা খবর পাঠায়, আমার মা যেন টেনশন না করে, আমার বাবা ঢাকায় আছে, আমাকে নিয়ে আমি ভালো আছি। তো এরকম ভাবে চলতে থাকে, এরপর যে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এখানে আমাকে অপারেশন করানো হয়, মানে এক ধরনের মানুষ বলে যে সুত লেগে যায়, সেটা লেগে যায়। সেটা লেগে গেলে আমি আর চোখে একদমই দেখতে পাই না, আগে যতটুকুই দেখতাম অপারেশনের পরে একদমই দেখতে পাই না।
মানে অপারেশন করলেন, বাবা চাকরি ছেড়ে দিল,
বাবা চাকরি ছেড়ে দিল
যে টাকাটার জন্য যে আপনার চোখটা অপারেশন করে ঠিক করবে,
ঠিক হবে।
এবং আপনি আর অপারেশন করলেন, চোখে আর দেখলেন না?
আমি আর চোখে দেখছি না, একদমই না। কারণ আমার বাবাকে বলা হয়েছিল যে অপারেশনের পরে আমাকে 1 মাস রাখার কথা ছিল মেডিকেলে, কিন্তু আমার বাবা 1 সপ্তাহ পরে টাকার সংকটে পড়ে আমার বাবা ছিটকেটে নিয়ে যায় আমাকে বাড়ি। তো তখন যখন ডাক্তার বাবা নিয়ে যাবে, তখন ডাক্তার বলছিল যে 21 দিন পরে আপনি মেয়েকে নিয়ে আবার আসবেন। তখন যখন নিয়ে আসলো, ব্যান্ডেজ যখন খুললো, তখন আমি একেবারেই দেখতে পাচ্ছি না।
ডাক্তাররা তখন কি বললেন যে আপনার চোখ ভালো ছিল, রাতে দেখতেন না?
হ্যাঁ,
অপারেশন করলো।
ডাক্তাররা বললো কেন হলো জানি না, একবার আমার কর্নিয়াতে মানে পচন ধরে গেল।
মানে এটা কোনো রেসপন্স, দায়িত্ব তারা নিলেন না?
নিল, কিন্তু কেন হলো সেটাই তারা কারণটা খুঁজে পাচ্ছিল না। আমার বাবাকে বারবারই প্রশ্ন করা হচ্ছিল যে আপনার মেয়েকে কি কখনো গোসল করাইছেন, পানিতে ভিজাইছেন? আমার বাবা বলছে না, আমি সব দিক থেকেই সতর্ক ছিলাম। কিন্তু ওই যে মানুষ একটা অসুস্থ হলে আপনার মেয়েদের কিছু ব্যক্তিগত প্রবলেম থাকে, যার কারণে ওগুলো নিয়ে ওই সব জায়গায় যেতে হয় না, এটা গ্রাম্য কথা, এটা সত্য কিনা আমি জানি না।
এটা হতে পারে এক ধরনের কুসংস্কার, হয়তো কোনো সত্যতা আছে, সেটা জানা যায়। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডাক্তাররা কোনো ধরনের রেসপন্সিবিলিটি নিলেন না?
না, আর কিছুই নিলেন না। আমার এভাবে জীবন চলতে আমার বাবা আর কি করবে? এবার আমাকে বাড়ি বিক্রি করে চিটাং পাহাড়তলি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা বলছিল যে আমি আর এই এই কর্নিয়াতে কখনোই দেখতে পাবো না, যদি আমাকে দেশের বাইরে কখনো নিয়ে যাওয়ার সামর্থ্য হয়, অন্য কেউ চোখ যদি দান করে তাহলে হয়তো বা আমি দেখতে পাবো। তো এই সামর্থ্য তো আর আমার বাবার নেই। তখন আমার মনটা ভেঙে যায় যে আমি আর কখনোই দেখতে পাবো না, সে বছরটা আমার গ্যাপ যায়। এমন মুহূর্তে আমার এক দুলা ভাই প্রতিবেশী, তিনি বললেন যে এই মেয়েটা যেহেতু অন্ধ হয়ে গেল, তাকে ঘরে বসে রেখে কি করবেন, অন্ধরা তো আজকাল পড়াশোনা করে। তো ঢাকায় আমার জানা মতো একটা স্কুল আছে, যদি আপনি সেখানে মেয়েটাকে দিয়ে দেন, হয়তো আপনার মেয়েটা পড়াশোনা করে একসময় বড় হইতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে।
স্কুলে ভর্তি করতে বললা?
জি। সেখানে আমাকে নিয়ে আসলো, আমার মা কোনোভাবেই দিতে চাচ্ছেন না, আমি এত ছোট মেয়ে, আমি দেখতে পাই না, আমি তখন নিজের কাজকামও করতে পারছি না ঠিকভাবে। তো হোস্টেলে থাকলে একটা বাচ্চাকে যা করতে হয় নিজে, সেখানে তার কেউ নাই। আমার মা রাজি হয়নি, এক পর্যায়ে আমার বাবা আমার মাকে ঘরে বন্দি করে রেখেই আমাকে নিয়ে আসে। আমার দুটো মাকে এক পর্যায়ে আমার বাবা রেখে আসে ঘরে। যখন আমাকে বললো যে তোমাকে স্কুলে ভর্তি করা হবে, তখন আমার মনে কোনো রকমই খারাপ লাগেনি। আমি উৎসাহিত ছিলাম যে স্কুলেই দিক না কেন, যত দূরেই দিক না কেন আমি যাব। তো আমাকে এক পর্যায়ে স্কুলে দেয়, দেখি আমার মতো আরো অনেকেই আছে, সেখানে পড়তে আমার খুব বেশি কষ্ট হয় না, সেখানে আমি নিজেকে মানায় নিতে পারি। তখন আমি সেখানে সবার ছোট থাকি, সেখানে আমাকে সবাই যথেষ্ট আদর করে, আমি এক পর্যায়ে ভালো স্টুডেন্ট ছিলাম। সেখানে আমি দেখলাম যে আমার একজন টিচার, তিনিও আমার মতো দেখতে পান না, তখন আমার মনে আরো উৎসাহ জাগে, অবশ্যই আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে।
আচ্ছা, আপনার মধ্যে এই শক্তিটা যায়,
এই আমার শক্তিটা যায়।
আচ্ছা প্রিয় শ্রোতা, এই মুহূর্তে বলতে চাই যে দুজন মানুষের গল্প শুনছি আমরা, এবং আমি বারবার বলছি যে দুটো জীবনের গল্প মিলে একটা জীবনের গল্প বেরিয়ে আসবে আজ। একটা জিনিস আপনি এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছেন যে দুজনেই আজকের অতিথি, তারা দুজনেই চোখে দেখতে পান না। ওকে, তারপর
আমি যখন এভাবে থাকি আমার মধ্যে উৎসাহ জেগে ওঠে, তখন আমি আরো ভালো করে পড়াশোনা করতে শুরু করি।
আচ্ছা,
তো আমি স্কুলে ছোট থাকায় শিশু শ্রেণীতে আমাকে 2 বছর রাখা হয়। তখন আমি বলি যে তাহলে আমাকে যদি আবারও শিশু শ্রেণীতে রাখা হয় তাহলে আমি পড়বো না, কারণ আমি গ্রামের স্কুলে 1 বছর পড়তে চাইলাম, সেখানে আমার জীবনের কালো অধ্যায় নেমে আসায় আমি সে বছরটা আমার গ্যাপ যায়,
পড়তে পারলেন না।
হ্যাঁ, এই জন্য আমি এটা মেনে নেই না। তখন আমার টিচার কিভাবে আমাকে রাখবে, সে সময় আমাকে ক্লাস 3 বই পড়তে দেয়।
আচ্ছা,
কিন্তু আমি শিশুর একটা বাচ্চা, ক্লাস 3 বই কি পড়া সম্ভব?
মানে বইটা পড়তেন কিভাবে? আপনাদের ব্রেল সিস্টেম,
আমরা হাতে ধরে যেটা ব্রেল সিস্টেম বলা হয় সেভাবে পড়তাম। ক্লাস থ্রিতে একটু বড় যে হতো, সেক্ষেত্রে আমার পড়া সম্ভব হয়ে ওঠে না, আমাকে সময় দেয় মাত্র 5 মিনিট। এই 5 মিনিট আমি না পারায় তখন বলে তুমি পরীক্ষা ফেল করছো, যার জন্য তোমাকে শিশু শ্রেণীতে আবার থাকতে হবে।
ওকে, মানে উনি এভাবেই আপনাকে শিশু শ্রেণীতে থাকতে
বাধ্য করে।
আচ্ছা,
কয়েকদিনের মধ্যেই আমার সে টিচারটা মারা যায়। তখন আমি আবার সে বায়না করি আমার অন্যান্য টিচারদের কাছে, ম্যাডাম আমি তো এখন ভালো পারছি, তাহলে আমাকে একটা প্রমোশন দেওয়া হোক। তখন তারা আমাকে সত্যি সত্যি ক্লাসে অনেক দিয়ে দেয়, আমি আর পরবর্তীতে ক্লাস করতে যাই না, প্রচুর কান্নাকাটির জন্য আমাকে সেখানে আবার অনে দেয়। তা আমি এইভাবেই আমার পড়াশোনা চলছে, সেখানে আমি ক্লাস 5 উঠি। ক্লাস 5 ওঠার পর আমার চোখে আবারও পানি পড়তে শুরু করে, এর মধ্যে আমার আর কোনো প্রবলেম হয়নি। আমি চোখে আমার প্রচুর পানি পড়তো। চোখের পানির কারণে দিনে হোক রাতে হোক আমি কখনোই বিছানায় শুইতে পারতাম না। সে সময় আমি শুরু করলাম ইংরেজি লেখা, যেটা আমার নিচের ক্লাসে যারা আছে তাদেরকে আমি দেব, মানে ইংলিশ কিছু ওয়ার্ড লিখতাম, একটা ওয়ার্ড লিখে সেটা আবার বাংলা লিখতাম যেন তারা বুঝতে পারে। এটা আমরা পাইনি। আমি এইভাবে পুরোটা বছর তিনটা চারটা বই লিখি।
বই লিখে ফেলেন আপনি?
হ্যাঁ, আমি চারটা লিখি, মানে বই বানাই আমাদের ব্রেইলে, লিখে লিখে চারটা কপি বানাই।
আপনি যে বইগুলো বানিয়ে ফেললেন, ওগুলো কি লিখেছিলেন আপনি? ওগুলো
যেমন ধরেন কাউ মানে গরু, কাউটা লিখে আবার আমি বাংলাটা লিখলাম,
মানে কিছু ইংরেজি শব্দ যেগুলো বাংলা লিখে আপনি
ছোটদেরকে পড়তে দিতাম,
ছোটদেরকে মানে আপনার নিচের ক্লাসে যারা
ছিল। তো এইভাবে আমার চলছে। আমি স্কুলে পড়ি, সামনে আমার পরীক্ষা, কিন্তু আমার চিকিৎসাও চলছে। কিছুতেই আমার চোখের পানি পড়াও বন্ধ হচ্ছে না এবং ব্যথাও বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে আমার চোখ থেকে পড়তে শুরু করলো রক্ত।
চোখ থেকে রক্ত পড়তে শুরু করলো?
হ্যাঁ, চোখ থেকে আমার রক্ত পড়তে শুরু করলো।
আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তারপর
এটা হচ্ছে আমার, তখন আমি চিকিৎসাধীন আছি, হচ্ছে যে ওষুধপত্র খাচ্ছি, ডাক্তারের প্রতি সপ্তাহে দুইবার তিনবার দেখাচ্ছি, ছুটি নিয়ে এসে সকালে আমার ক্লাস টাইমে আমাকে ছুটি দিচ্ছে বা বিকেলেও আমাকে ছুটি দিচ্ছে আমার সমস্যার কথা চিন্তা করে। তাছাড়া আমি তো স্টুডেন্ট খারাপ না। চোখ থেকে রক্ত পড়ে তো খুব বেশি না, এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানির সাথে সেরকম। তখন এক পর্যায়ে আমি, আমার পরীক্ষা সামনে, কালকে পরীক্ষা, এমন সময় আমি ডায়রিয়া আক্রান্ত হই। তো দুই দিন যাবার পর আমার চোখ থেকে অঝোর রক্ত পড়ে, তখন আর পানি আসে না। এখন ডায়রিয়াও বন্ধ হচ্ছে না, চোখ থেকে রক্ত পড়াও বন্ধ হচ্ছে না, আমি পরীক্ষা দিব কি করে? আমার পরীক্ষার হলে নেওয়া হচ্ছে না, তখন তো আমি ক্লাস ফাইভে, আমার পরীক্ষার হলে নেওয়া হচ্ছে না। আমার জন্য একজন টিচার আমার হোস্টেলে আছেন, আমার বিছানায় বসে আমি লিখছি, কিন্তু তিনি আমার পাশে আছেন, আমি যেন নকল করতে না পারি তিনি সেটা দেখছেন। আমি যখন বাথরুমে যেতে হয়, আমি কিন্তু বাথরুমে যেতে পারি না, আমি সে সময় এত অসুস্থ, অন্যরকম ভাবে বসানো হয় যেটা আমি বলতে পারছি না। তো এইভাবে রেখে আমার বালিশের উপরে আমার রাইটিং ফ্রেমটা লিখে ব্রেইলে আমি পরীক্ষা দিচ্ছি। আমার তিনটা পরীক্ষা এভাবে যায়। এক পর্যায়ে আমি এত বেশি ইয়ে হয়ে যে আমি আর বসতেই পারি না,
মানে এত দুর্বল হয়ে পড়ে না।
হ্যাঁ, আমার আর কোনোভাবেই বসে থাকার শক্তি নেই। একদিকে চোখের রক্ত, অন্যদিকে ডায়রিয়া।
রক্তটা তখন থামেনি?
না, কোনোভাবেই থামছে না। ড্রপ দিলে এক ঘন্টা বা দেড় ঘন্টা বন্ধ থাকছে। এবার আমাকে মোয়াখালীতে ভর্তি করা হলো, আর পরীক্ষা নেওয়া হচ্ছে না। তিন দিন ছিলাম, সেখান থেকে আমি মোটামুটি সুস্থ হই ডায়রিয়ার দিক থেকে, কিন্তু চোখের রক্ত কোনোভাবেই বন্ধ হয় না। এবার আমার ওই তিনটা পরীক্ষার উপরই রেজাল্ট হয়, আমি আমাকে পাস নাম্বার দেয় সবগুলো পরীক্ষায়, প্রথম সেমিস্টার পরীক্ষা। তো এইভাবে যখন আমার চলতে থাকে, তখন আমার বাবা সিদ্ধান্ত নেয় যে এভাবে তো আর চলবে না, চোখে রক্ত পড়লে কি বাঁচাতে পারবে? তা তো পারবে না। এরপর যে ডাক্তার বললো যে আমার শরীরে রক্ত দিতে হবে, বললো যে চোখে অপারেশন করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ভিতরে ঘা হয়ে গেছে, চোখের কর্নিয়া যেটা ছিল সেটা ভিতরে একদম পচে গেছে,
মানে কর্নিয়াটা পুরো পচে গেছে।
আপনি চাইলে দেখতে পারেন, এই যে দেখছেন কিছুই নেই, এটাতেও কিছুই নেই,
আমি দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতা, ভিতরে চোখের পাতাটা আছে বাট সেটার ভিতরে কিছুই নেই,
কিছুই নেই। তখন অপারেশনে যখন সিদ্ধান্ত নিচ্ছে, তখন তো আমার বাড়ির স্কুলে পরীক্ষা, তো এভাবে আমার আর অপারেশনটা হয় না। ডাক্তার এক ওষুধ লিখে দেয়, যেহেতু পচে গেছে এটাকে তো ঠিক জায়গায় না এনে তো আর অপারেশন করতে পারবে না। তো এভাবে আমার ডাক্তার আমাকে ওষুধ লিখে দেয়, তিন দিন পর পর একটা একটা শরীরে স্যালাইন চলবে, কারণ শরীরেও রক্ত নাই, অপারেশন কোনোভাবেই করতে পারছে না তারা। তো এইভাবে যখন চলে, এইভাবে আমার ফাইনাল পরীক্ষার সময় হয়ে যায়। বছরে আমাদের দুটোই পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষার সময় হলে তখন আমি সে পরীক্ষাটা দেই, কিন্তু হলে না আমার হোস্টেলে,
আবার একইভাবে
একইভাবে, কারণ সেটা হচ্ছে হলে তো আমি বারবার চোখ মুছতে পারছি না, আমার টাইম চলে যাবে, কিন্তু আমি লিখতে পারবো না, এজন্য আমাকে হলে বিশেষ ব্যবস্থায় হোস্টেলে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার শেষ দিন নিয়ে গেল মেডিকেলে ভর্তি করা হলো, কিন্তু সেদিন আমার এমনই দুর্ভাগ্য, আমার কোনো গার্জিয়ান নেই, আমাকে ভর্তি করলো আমার সেই যে দুলাভাই যিনি আমাকে স্কুলে ভর্তি করলেন, তিনি উনি আমাকে সবসময় দেখাশোনা করতেন।
বাবা মা কেউ কেন আসলেন না?
বাবা মা আসবেন, টাকা পয়সারও তো ব্যাপার স্যাপার আছে, সব মিলে সেখানে প্রায় 50,000 টাকার ব্যাপার স্যাপার,
টাকাটা জোগাড় করে নিয়ে তারপরে
আসবেন। এখন সেদিন রাত তো আমি একা থেকে যাই সেই মেডিকেলে, কেউ থাকেন না। পরদিন আমার মা আসেন, আসার কথা ছিল আবার সৎ মা, কিন্তু আমার মাই আসেন, আমার বড় ভাইও আসে। যেদিন অপারেশন হবে সেদিন আমার পরীক্ষার রেজাল্ট দিবে, আমার একটা টেনশন, অপারেশন হবে অন্যদিকে আমি পাস করবো কিনা সেটা তো একটা টেনশন, আমি তো পড়তে পারছিলাম না।
এই টেনশনটা আপনার মধ্যে কাজ করছে তখন?
জি, আমার এই টেনশনটা কাজ করছে। আমার এমন একটা টেনশন কাজ করছিল যে যদি আমি ফেল করি তাহলে আমি আর বাঁচবো না, কারণ বেঁচে থেকে লাভ কি? সেই সময় থেকে জানতাম যে অন্ধরা ভিক্ষা করে, যারা পড়াশোনা করতে পারে না তো তখন থেকে আমার চিন্তা হলো যে যদি আমি পাস না করি তাহলে তো আমাকে অন্য স্কুলে নিবে না, তাহলে আমি আর এই জীবনই রাখবো না। এভাবে করে আমি সবসময় কান্নাকাটি করতে থাকি, নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি যেন পাস করি। আমার চোখ নিয়ে গেছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে পাস করতে হবে,
শুধু পাসটা করে দিও।
হ্যাঁ, এক পর্যায়ে আমি অপারেশন থিয়েটারে চলে যাই, ফিরে আসি, আমি আর কিছুই বলতে পারি না। পরদিন আমি জানতে পারি যে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করি, আমার স্কুলে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করি।
তখন তো আপনার নিশ্চয়ই খুবই ভালো লেগেছে যে
আমার ভাই সেখানে মিশতে নিয়ে যায় এবং আমার স্কুল থেকে টিচাররা আমাকে দেখতে যায় মেডিকেলে। তো পরবর্তী জীবন আমার শুরু হলো হাই স্কুল জীবন। আমি যখন বাসায় যাই তখন আমার বাবা বলছে যেহেতু মেয়েটা বারবারই অসুস্থ হচ্ছে তাকে আর পড়তে দেওয়া যাবে না, থেকে যাক বাড়িতে। তখন আমার ভাইকে বললো, আমার ভাই বলছে যে না, ওকে আবার স্কুল দেওয়া হোক। ভাই এবং বাবার মধ্যে গ্যাঞ্জাম চলছে। এবার আমার মা বাবা ভাই সবাই মিলে গ্যাঞ্জাম চলছে, আমাকে কেউ স্কুলে দিবে না, শুধুমাত্র পক্ষে বড় ভাই। এক পর্যায়ে তিনি বললেন যে আমার বোনটার জীবনটা তোমরাই শেষ করছো, পৃথিবীতে আসার আগেই তার জীবনটা তোমরা শেষ করে দিচ্ছ, এখন কেন ভবিষ্যৎ লাইফটা নষ্ট করতে চাও, তাকে পড়তে দাও। এই কয় কথা বলার পরে আমার মা দুজনেই চুপ হয়, আমার বাবাও চুপ হয়েছে। তখন আমার ভাই একাই বলতে থাকে যে হ্যাঁ, তোমরা তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কারণে আমার বোনের চোখটা নষ্ট করে দিছো, তোমরা চাও না যে আমার বোন দুনিয়াতে আসুক, আর আসা আসলে যখন তখন আর এত আদর করে লাভ কি?
মানে জন্ম নিয়ন্ত্রণ তারা কোন এমন কোন চিকিৎসা নিয়েছিলেন যার কারণে চোখ দুটো আজকে এই অবস্থা, এরকম কোন ব্যাপার?
এক সময় এখন তো বিভিন্ন ট্যাবলেট বেরোয়েছে, সে সময় একটা ট্যাবলেটই ছিল, সেটা হচ্ছে সেই বইটা যখন আমার মাকে দেওয়া হয় সেটা আমার মা চাইতেন যে আমি দুনিয়াতে আসি, কিন্তু আমার বাবা চাইতেন না। সেজন্য আমার মা এটা বুঝতে পারেন নাই যে যদি সেখান থেকে একটা ট্যাবলেটও খাওয়া হয় সেটা আমার শরীরে কোনো না কোনো ক্ষতি হতে পারে।
তখন আপনি গর্ভে ছিলেন?
জি, তখন আমি গর্ভে ছিলাম। তখন আমার মা সেই সাদা ট্যাবলেটটা খায় কিন্তু লালটা খায় না। আমার এই দীর্ঘ 9 মাসই আমার মা এই ওষুধগুলো খেতে থাকে, কিন্তু আমার বাবা বারবার বলছে যে কেন নষ্ট হচ্ছে না, সেটা যে লালটা আমার মা খাচ্ছে না সেটার কোনো ভাবেই আমার মা বলছে না।
এবং সেটার একটা প্রভাব আপনার উপরে পড়ে গেল?
সেটা আমার উপরে পড়লো। আমি সেই সময় বড় ভাইয়ের আর আমার বাবা মায়ের ঝগড়ায় জানতে পারি।
প্রিয় শ্রোতা, ও দাবি করছে যে ওর মা জন্ম নিয়ন্ত্রণের যে পিল সেটা ভুলভাবে গ্রহণের ফলে আজকে ওর অন্তত্ব। এটা হতে পারে, এই ব্যাপারে আমরা শিওর না, কিন্তু একটা ব্যাপার আমি বলতে চাই যেসব দম্পতিরা রয়েছেন জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন চিকিৎসা তারা গ্রহণ করছেন, আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসারেই সেটা গ্রহণ করবেন, কোনোভাবেই নিজেরা সিদ্ধান্ত নেবেন না যেটা কিনা ওর মা করেছিল। জি, তারপর?
তারপর আমার বাবা মা ভাই বোন ভাই ঝগড়া করে আমাকে স্কুলে ভর্তি করায়। হাই স্কুলে তো ভাই করার পরে আমি ক্লাস 8 পর্যন্ত ঢাকায় পড়ি।
খরচ কি দিচ্ছিল?
আমার ভাই দিচ্ছিল,
বাবা মা দিচ্ছিলেন না,
কারণ আমি বাবার আমার ভাই অবাধ্য হয়ে যায় বাবার, সেজন্য আমার বাবা কোনো খরচ দিচ্ছিল না। তো এভাবে চলতে থাকে, যখন আমি ক্লাস 9 উঠবো সে সময় আমার বাবা বললো যে আমার মেয়েটা তো মোটামুটি বড় হয়েছে, ওকে আর ঢাকায় যেতে দিব না। আর আমারও ভালো লাগে না ওকে এত দূরে রাখতে, মানে ঢাকায় আর চট্টগ্রাম অনেক দূর না, সেজন্য আমাকে নিয়ে গেল ক্লাস 9 নিয়ে ভর্তি করলো চট্টগ্রামে স্বাভাবিক স্কুলে। সেখানে মাত্র আমরা দুজন প্রতিবন্ধী, স্কুল চলতে থাকে, সেখানে আমার একজন টিচার ছিলেন। প্রতিবন্ধীদের জনক বলা চলে, আমার টিচারের কথা আমি সত্যি না বললে নয়, আব্দুল সামাদ, উনি না থাকলে হয়তো চট্টগ্রামের অনেকেই ঝরে যাবে পড়াশোনা থেকে। তো উনি আমাদের দুজনের দায়িত্বটা নেয় যে এই স্কুলে উনি ভর্তি করে।
এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই শিক্ষককে সকল শ্রোতার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি।
এবার আমার টিচার আমাকে আমাদের দুজনের দায়িত্ব নেয়, উনি সবচেয়ে বেশি পড়াতেন। সেখানে আমাদের 9-এ আবার ব্রেল বই নাই, কেননা সেই বইয়ের দাম অনেক বেশি, উনি আমাদেরকে রেকর্ড করে দিত, কখনো লিখে দিত ব্রেলে, বা উনি বলতো আমরা লিখতাম। এভাবেই আমাদের এসএসসি পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষার পর রেজাল্ট দিবে। তার 2 দিন আগে আমাকে আমার যে ফ্রেন্ড ছিল আমার সাথে, সে ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে আপু তোমার সাথে আমার একটা কথা আছে। সে সময় ফোন আমার হাতেই একটা, আমার এই ফোন দিয়েই তাদের সম্পর্ক চলতো।
কাদের মানে? আপনি একটা ফোন ইউজ করতেন এবং সেই ফোনটা আপনার বান্ধবী বেশিরভাগ সময় ইউজ করতো, তাই না?
তো বলছে যাবো তুমি একটু নীরব নীরব জায়গা যাও, কিন্তু প্রমিস করতে হবে তুমি রেগে যেতে পারবা না আমার কাছে আমার সাথে। তো আমাকে বলছে আপু আমি যে তোমার ছোট ভাই হতাম কি করতাম, ঠিক আছে তুমি বলো কি কথা। তো বলছে আপু একটা ছেলে তোমার ফোন নাম্বার চায়। এই কথা শুনে তো আমার প্রচুর রাগ হয়, কিন্তু আমি তো প্রমিস করছি রাগ করতে পারবো না। তখন আমি ওকে বলি যে ভাই দেখো একটা ছেলে মানুষ আমার নাম্বার কেন নিবে, আমি দিব না। তো আমার আপু তুমি তো কোরআন শরীফ শিখতে চাও, সে ছেলেটা হাফেজ, আমি ক্রিকেট টিমে আসছি সে ছেলেটার দেখা পাইছি। তা আমি বললাম সে আমাকে আমার নাম্বার দিয়ে কি করবে, সে আমাকে কিভাবে চেনে? বলছে সে কোথায় জেনে তোমাকে দেখছে। এই বলে সে আমাকে বলে, তখন আমি বলি যে ঠিক আছে সে যেহেতু হাফেজ তাহলে আমি যত বাংলা পড়ি তার থেকে তো আমি নিশ্চয়ই আরবিটা শিখতে পারবো। তো এভাবে আমি তাকে নাম্বারটা দিতে সম্মতি, তখনই সে নাম্বারটা দেয়, তখন আমাকে ফোন করে।
ওকে, একটা ফোন কল,
একটা ফোন কল আসলো, কে করলো ফোনটা সেটা আমরা জানবো বিরতির পরে ফিরে এসে। কিন্তু প্রিয় শ্রোতা, বিরতিতে যাবার আগে বলছি, যারা আমাদেরকে শুনছেন আমাদেরকে ফোন করুন, নম্বরটি হচ্ছে 09613892892। ফোন নম্বরটি আরো একবার বলছি, 09613892892। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12টা এবং আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। শীতের রাত, শীত বাড়ছে আস্তে আস্তে, এবং তারপরেও এতগুলো মানুষ, লাখো লাখো শ্রোতা আপনারা শুনছেন এই অনুষ্ঠানটা, এটা আসলেই আপনাদের ভালোবাসার একটা প্রকাশ। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং প্রিয় শ্রোতা, দুজন গেস্ট রয়েছেন আমাদের কাছে এবং একটা পর্যায়ে বিরতি আমরা নিয়েছিলাম, কোথায় নিয়েছিলাম সে ব্যাপারে আমি একটু অল্পাত করব, কিন্তু তার আগে বলতে চাই, যারা আমাদের কাছে আপনাদের জীবনের গল্পটা বলতে চান তাদের জন্য একটা ফোন নম্বর রয়েছে আমাদের, আপনি সেই নম্বরটিতে ফোন করতে পারেন, নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি আমি নম্বরটি, 09613892892। এবং আপনি চাইলেও ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আরো একবার বলছি, www.facebook.com/setu.abcradio। পেজটি আর যে সেতু নামে আছে এবং এই পেজটি ট্যাগ করা রয়েছে আজকের অনুষ্ঠানের পোস্ট সহ এবিসি রেডিওর অফিসিয়াল পেজে, সেটা ঠিকানা হচ্ছে facebook.com/abcradio89.2fm। সেখানে গেলেই আপনি আর্য সেতু পেজটি দেখতে পাবেন, যেটার ইউআরএল একটু আগে আপনাকে বললাম, সেটাতে লাইক দিয়ে, অর্থাৎ আর্য সেতু এই পেজটিতে লাইক দিয়ে আপনি আমার মেম্বার হয়ে যান এবং সেখান থেকেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, দুজন অতিথি আমরা দেখলাম, এ পর্যায়ে আমি দুজনের কাছেই ফিরছি যেখান থেকে আমরা বিরতিতে গিয়েছিলাম। রাশিদার ক্লাসমেট, অর্থাৎ রাশিদার বান্ধবীর বয়ফ্রেন্ড, ওর নাম্বারটা একজনকে দিতে চাইলো এবং সে তাদের সম্মতি দিল। হ্যাঁ, তারপরের ব্যাপারটা কি?
মানে আগেই তো বলছিলাম আপনাকে যে আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী স্কুল থেকে হাফেজ হই,
মাদ্রাসা থেকে।
তো হাফেজ হওয়ার পরে আমি জানতে পারলাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেল একটা পদ্ধতি আছে, মানে আরবি, বাংলা, ইংলিশ, অঙ্ক সবই
করতে পারে,
এর পদ্ধতি। তো মানে আমার থেকে আমি সিদ্ধান্ত নিই যে এই মাদ্রাসাটা আছে ফরিদপুর জেলা সদরে, তো আমি ওইখানে যাব। এক পর্যায়ে বাবা মাকে বলি, তারা আর চাচ্ছে না আমাকে দূরে পাঠাতে, মানে এরা চায় যে আমি ওই বাসায় থাকি আর এটাই চর্চা করি। তো এক পর্যায়ে আমার মা রাজি হয় যে ঠিক আছে, তো আমি ওই ব্রেল মাদ্রাসাটায় ভর্তি হই ব্রেল শেখার জন্য, প্লাস ওই যে কোরআন শরীফটা শিখছি ওইটাকে শোনাই। তো আমি ভর্তি হওয়ার কিছুদিন পরে, আমি ছোটবেলা থেকে ক্রিকেটটাকে খুব ভালোবাসতাম, চোখ ভালো ছিল, আমি তখন থেকে ক্রিকেটটাকে খুব ভালোবাসতাম। তো তখন ওইখানে ভর্তি হয়ে দেখলাম যে মানে ব্লাইন্ডরাও ক্রিকেট খেলে।
সেটা কিভাবে একটু বলেন তো?
ব্লাইন্ডরা ক্রিকেট খেলে হচ্ছে আপনার স্টাম্পগুলা হচ্ছে স্টিল ধরনের, মানে সাইটেড সিএলদের, মানে ক্রিকেটের যে স্টাম্পের বেল্ট পরে যায় ওদের, ওইটারও বেল্ট পরে, কিন্তু যে মানে ব্যাটিং যে করে বা বোলার যে, সে জানতে পারবে বলটা স্টাম্পে লাগলে থন করে একটা আওয়াজ হবে, আওয়াজ হলে সে বুঝতে পারবে যে এখন
আউট হলো,
আউট হলো।
আর যদি ছক্কা হয় বা দুই এক রান নিতে হয় তখন কি করে কি করতে হবে?
তখন আপনার পিচটা ওইভাবে কাটা আছে, মানে পিচের বাইরের দিকে মানে ঘাস, তো আর এই বলটা হচ্ছে এরকম, মানে বলটার ভিতরে কিছু একটা আছে, বাচ্চাদের কোমরে যে ঘুগরি গুলা দেয় বাজে, বাচ্চারা হাঁটলে বল করলে ওরকম বাজে, আমি এটার দিকে অনেকদিন ফলো করি, পরে ওদের সাথে এটা খেলি, মানে খেলতে শিখি। তো এক পর্যায়ে আমাদের মাদ্রাসার যে পরিচালক আছে উনি বলল যে খুলনা প্রতিবন্ধী জেলা স্কুল আর আমাদের ফরিদপুর প্রতিবন্ধী জেলা মাদ্রাসা, এটার ভিতরে একটা প্রতিযোগিতা হবে, কন্টেস্ট হবে
ক্রিকেট খেলা। আচ্ছা,
জি। এই জন্য বাইরের থেকে উনি কিছু স্টুডেন্ট আনলো যারা আমাদেরকে এই খেলাটা শেখাবে, কেননা আমরা তো নতুন, আমরা পারি না ব্লাইন্ড ক্রিকেট। বাড়ির থেকে যারা গিয়েছে, তো এদের সাথেও মোটামুটি ভালো একটা ক্লোজিং হয়ে গেল আমার।
ওকে, মানে একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো।
তো এর ভিতরে আবার আমি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী একজন ভাই পরিচিত ভাই, তো ওনার বাসায় গিয়েছিলাম, উনি বিয়ে করেছেন ম্যারিড, তো ওনার বউ হচ্ছে সিএল মানে চোখে দেখে, তো ওনার বাসায় যে আমি একদিন থাকি, মানে ওনার ওয়াইফ ওনার সাথে মানে খুব বিশ্রী আচরণ করে, মনে করেন গ্লাসটা উনি খুঁজে পাইতেছে না, চোখে দেখতে পা না গ্লাসটা কোথায়, অথচ উনি জানে যে কথাটা বললে একজন দৃষ্টি প্রতিবন্ধীর মনে আঘাত লাগবে যে আরে আমি দেখতে পাই না বলে এই কথাটা আমাকে বল, ওইভাবে কাপড়টা রেখে আসলেও গালি দেয়, অনেক বিশ্রী বিশ্রী কথা বলে। তা আমি
ওনার হাজবেন্ডকে
তো আমি এটা দেখে মানে আমার নিজের ভেতরে আমি নিজে কল্পনা করি যে আমি যদি এরকম একটা দেখা মেয়েকে বিয়ে করি তাহলে তো সে মেয়েটা আমাকে এরকম বলবে, গালি দেবে। তো এটা চিন্তা করে মানে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিই যে একটা ব্লাইন্ডের দুঃখ বুঝবে। এখন বিএল মেয়ে আমি কোথাও দেখি না, শুধু ছেলেই দেখি,
মানে বিএল সিএল ব্যাপারটা ঠিক আমরা বুঝি না, তো
মানে দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে যে আছে এটা আমি জানতাম না তো।
আচ্ছা আচ্ছা,
মানে আমার ভিতরে আবার এটাও হয় যে আচ্ছা যদি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে না থাকে তাহলে আমি পাবো কোথায়, খুঁজতে থাকি আমি মনে মনে। তো তারপরে আবার মাদ্রাসায় ফেরত আসি, ওইখান থেকে এসে আবার ওই ক্রিকেট খেলায় যোগ দিই। তো যেহেতু ওর সাথে ক্লোজিং, আমি নামটা এখন বলছি না, একদিন দুপুরবেলা খাবারের পর আমরা দুজন হাঁটতে যাই।
কার কথা বলছেন আপনি?
মানে যারা আসছিল ক্রিকেট খেলতে।
আচ্ছা, ও যে ছেলেটার সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল,
মানে ওই ছেলেটার সাথে গল্প করতে করতে বলি ভাই এই ভাইয়ের বাড়ি গেছিলাম, যা দেখে আসছি জানিস। তো বলতেছে আরে যা, দুইটা ছেলে যদি একটা মেয়ে একটা ছেলে যদি ব্লাইন্ড হয় মানে দৃষ্টি প্রতিবন্ধী হয় তাহলে ওরা কিভাবে কি করবে, একটা বাচ্চা হলে এটা মানুষ করবে কি? কিন্তু আমার নলেজে এটা ঢোকে না।
আচ্ছা,
আমার মানে আমার চিন্তা ওইটাই যে যদি আমি এরকম একটা মেয়ে বিয়ে করি তাহলে আমার জীবনে একটা কালো অধ্যায় নামে আসবে, আজ আমি এটা করবো না।
আচ্ছা, মানে আপনার মাথায় এটা আছে যে আপনার ফ্রেন্ডের ওয়াইফকে দেখে যে আপনি চোখে দেখতে পাই এমন কাউকে বিয়ে করবেন না?
করবো না।
আচ্ছা, ওকে।
লাস্টে বলি শোন, আমি যদি এটা করি তাহলে তোর কোনো সমস্যা নেই, তুই শুধু একবার বল যে দৃষ্টি প্রতিবন্ধী কোনো মেয়ে আছে কিনা। বলতেছে অনেক আছে। তো আমি বললাম ভাই তাহলে আমরা যেহেতু ফ্রেন্ড, আমার তো কোনো ভাই নাই, মানে আমি এভাবেই ওকে বলি, তো আজ থেকে তুই আমার ভাই, আমরা দুই ভাই।
ওকে,
তো ভাই হয়ে নিশ্চয়ই ভাইয়ের খারাপ চাবি না, তো তুই আমাকে একটা দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের নাম্বার দে। বলছে যে ভালো মেয়ে পাওয়াটা খুব টাফ ব্যাপার, তো তারপরেও আমার কাছে একটা মেয়ের নাম্বার আছে, তো দেখি আমি ওর অনুমতি লাগবে তোকে যদি নাম্বারটা দিই। তো তারপরে ওকে অনেকভাবে বোঝালাম যে না তুই আমাকে দে, আমি কথা বলে সিস্টেম করে নেব। তো শুনলো না, আমি বললাম ঠিক আছে তাহলে তুই আমার সামনে থেকে, ও যদি আমাকে মিথ্যা বলে আবার,
মানে আপনার মধ্যে সন্দেহ যে নাম্বারটা দিতে চাইলেও ও যদি আপনাকে না দেয় তাই আপনি আপনার সামনে ফোন দিতে বললেন? ওকে,
তো আমার সামনে ওকে দিয়ে ফোন দিলাম। ফোন দিয়ে যখনই বলছে যে আপু তোমার নাম্বারটা একটা ছেলে চায়, তখনই মানে ও এক পর্যায়ে অনেকগুলো গালি দিল ওকে,
আমাকে বকা দিবা না। তখন আমাকে সে বললো আপু ছেলেটা আসলে ব্লাইন্ড ছিল না, এইভাবে তার কষ্ট, তো তুমি যদি নাম্বারটা দিতে চাও, সে একজন হাফেজ। হাফেজ শুনে মানে আমার একটু ভালো লাগলো, তাছাড়া বললো যে সে ব্লাইন্ড ছিল না, সে ব্লাইন্ড হলো।
তারপরে মানে হাফেজের কথা শুনে এক পর্যায়ে নাম্বারটা দেয়। এখন ফোন যে দেবো আমি মানে আমার সাহস কুলাচ্ছে না, কারণ অনুমতি চাওয়ালাই যে গালিটা শুনছি ওই রিয়াকশনটা যদি আমার উপরে আসে।
আগামী দুদিন পর আমার এসএসসি রেজাল্ট দিবে, রেজাল্ট আগ মুহূর্ত পর্যন্ত সেদিন আমাকে ফোন না
দেয়।
বলছিলাম কেন? আমি বলছি না যদি আমি ফেল করি তাহলে আমি বেঁচেই থাকবো না, কথা বলবো কেন?
তো তারপরে মানে আমি এক পর্যায়ে গালির ভয়ে আর ফোন দিচ্ছি না।
ওকে,
মানে তার পরের দিন সকালবেলা ফোন দিই।
আচ্ছা, মানে পরের দিন সকালে তো ফোনটা পারমিশন ছিল না, তো
ছিল না, তো ও কিন্তু দিয়ে
ফেলে ফোন দিছে।
আচ্ছা, মানে সাহস সঞ্চয় করে ফোন দিয়ে ফেললে।
হ্যাঁ, এটা আমি ফোন দিই মানে আমার নামটা বলছি যে আমি রহিম।
হ্যাঁ হ্যাঁ,
মানে নাম বলার সাথে সাথে ও বলতেছে দেখেন ভাইয়া আমি তো একটু গাড়িতে আছি, তো আমি গাড়ি থেকে নামার পর আপনাকে ফোন দেবো। এই কথা বলে আমার ফোনটা কেটে দিয়েছে। তারপরে মানে আমি চলে আসছি মাদ্রাসায়, ওই মানে আমি ফোন দিছি যে এটা মাদ্রাসা থেকে একটু দূরে ছিল, মাদ্রাসা এসে মানে তখন আমরা ঘুমাইছি মানে 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের।
আচ্ছা তখন আপনি কি পড়ছিলেন মাদ্রাসায়?
তখন ব্রেল শিখছি আমি।
আচ্ছা ব্রেল শিখছেন।
জি আমি মাদ্রাসায় এসে মানে শুইছি, তারপরে দেখি না সত্যি আমাকে ফোন দিছে। তো তখন একটু ভালো লাগলো যে একটা মেয়ে যখন কথা দিয়ে কথা রাখে নিজের থেকে ফোন দেয়, তো সে মেয়েটা যাই হোক মনে হয় খারাপ হবে না। রিসিভ করলে তখন বলে যে আপনি এর কাছ থেকে নাম্বারটা নিয়েছেন। আমি বলছি হ্যাঁ। তারপরে ও পুরো ঘটনাটা আমাকে বলে। তখন আমাদের আমার এখনো মনে আছে 47 মিনিট কথা হয়, এবং আমার অ্যান্ড্রয়েড ফোনটা আনিনি, নাইলে আমি রেকর্ড গুলো আপনাকে ট্রান্সফার করতে
পারি। পরিচয়টা কত কতদিন আগে হলো?
সেটা হচ্ছে 2012 ঘটনা।
2012 ঘটনা, এখনো সেই রেকর্ড গুলো সেই ব্যাপক মানে সেই ধরনের একটা প্রেমের গল্পই মনে হয় শুনবো এখন আমরা। না
আমি এক পর্যায়ে বলি যে না আমার ইচ্ছা এরকম এরকম যে আমি প্রতিবন্ধী হয়েছি, আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করব।
আমি
শুরু থেকে চেষ্টা করতেছিলাম যে তুমি ভিতরে চলে
আসছি
না, আপনি করে বলুন।
কারণ ওই যে আমি তো জানি আগে থেকে প্রেমের প্রস্তাব দেবে।
আমি যখন বলি মানে তুমি শব্দটা যখন আমার করে নিচ্ছে মানে যতই ও নিষেধ করে দেখেন এই আপনার মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, সরাসরি আমাকে বলছে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তো আমি বলছি যে আমি যে ভাষায় বলতেছি আপনি, আমি তো আপনাকে গালি দিচ্ছি না, আমি তোমাকে গালি দিচ্ছি না। তো বলতেছে না মেয়েদেরকে এই ধরনের কথা বলতে নেই,
মানে প্রেমের প্রস্তাব দিতে নেই।
না তুমি করে বলছো,
মানে তুমি ভাষাটা যখন বলছিস সে তখনই আমার মনে হচ্ছে সে যেন প্রেমের প্রস্তাব দিচ্ছে।
না না ঠিক আছে, বুঝতে পারছি। মানে একটু রেসপেক্ট রেখে আপনি করে, হ্যাঁ এটা একটু রাশিদার ভালো লাগে আর কি। ওকে,
ও যতই বলে আপনি করে বলেন আমি ততই আর
ততই আপনি তুমি করেই বলছেন।
তো এক পর্যায়ে আমি ওকে বলি পুরো ঘটনাটা, মানে পুরো আমার জীবনে এতক্ষণ যা বললাম মানে শর্ট বর্ণনা দিই। তারপরে মানে ও একটু নরমাল হয়,
মানে আপনার জীবনের যে ঘটনা, আপনি যে অন্ধ হলেন, হাফেজ হলেন, এখন আবার ব্রেইল পড়ছেন, আচ্ছা এসব কিছু ওকে বললেন। তারপরে রাশিদা কি একটু মনে হলো যে না আপনি,
তখন মনে হলো যে তাহলে আমি কিভাবে বিয়ে করব, প্রেমের প্রস্তাব যদি এখন সে দিয়েই ফেলে আমি কি করব?
আচ্ছা
তো আমি তো আর ফেলতেও পারবো না, তাছাড়া আমি বাবা মায়ের আদরের সন্তান, আমি এটা তো তাদের আদান্তে মেনেও নিতে পারি না।
সেটাই,
তখন এক পর্যায়ে আমি শর্ত রাখি যে ভাই প্লিজ আজকে আমার সাথে আপনার কথা হবে না, আমি কালকে রেজাল্টের পর কথা
বলবো। এখানে বলেই ফেলি অলরেডি,
আমাকে বলেও বলার পরেই আমি কথাটা বলি,
আমি যেহেতু আপনার নাম্বারটা পাইছি আজ হোক আর কাল হোক আমি আপনাকে বিয়ে করবো,
আর আমি আপনাকে ডিস্টার্ব করবো, আপনি যাই বলেন।
এক প্রকার হুমকির মতো দিল নাকি?
হ্যাঁ আমি আপনাকে বিয়ে করবো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন।
আচ্ছা
তখন আমি একটু রাগ হই, আমি তাকে রাগটা দেখাই না, যে সত্য সত্য আমি কথা বলছি, আমি তাকেই বা কেন রাগ দেখাতে যাবো, নিজের মধ্যেই কন্ট্রোল করি। যে আমি রেগে গিয়ে তাকে বলি,
বুঝলাম যে রাগ করেছেন, রাগ করাটা হয়তো স্বাভাবিক,
আমি রেগে গিয়ে বলি যে প্লিজ আপনি আমাকে ফোন দেবেন না।
কিন্তু তার মধ্যেও কি মনের মধ্যে একটু ভালো লাগে কাজ করছে?
না আমার ভালো লাগে কাজ করছে না তখনও, মানে একটু ভয় কাজ করছে আমার।
আচ্ছা কিসের ভয়?
আমার বাবা মায়ের, যদি বাবা মারে আমার বাবা প্রচুর রাগি।
আচ্ছা এই ভয়ে আপনি তখন আর কাজ করছেন?
হ্যাঁ আবার একটা কাজ করছে যে যদি আমি এখন তাকে বলি যে হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু কালকে আমার রেজাল্ট দিবে,
যদি ফেল করি,
যদি আমি ফেল করি তাহলে আমি বাঁচবই না, তাহলে সেও কথা।
মানে আপনি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন?
আমি কমপ্লিট সিদ্ধান্ত যে যদি আমার রেজাল্ট খারাপ হয়, আমার একটা বোন আছে আমি পরে আসছি সেই বোনের কথায়, তাকে আমি অলরেডি বলেই ফেলি যে আপু যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে আমাকে কিন্তু আর দেখতে পাবি না, একটা ভাইও আছে তাকেও বলি, দুজনে আমাকে বোঝাতে শুরু করে, কিন্তু আমি কারো কথাই মানি না। আমি এক পর্যায়ে বলি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখা যাবে পরে।
পরের রেজাল্টটা কি হলো?
এমএনএস ছিল।
আচ্ছা বেটার রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট করেছে।
তো এবার আমি ওকে বলি যে প্লিজ আপনি যদি কথা বলতেই হয় আমাকে যদি ভালো, এবার আমার মধ্যে একটুখানি কাজ করছে যে আসলে আমি যদি তাকে কিছু বলি সে যদি সত্যি সত্যি কিছু করে ফেলে, আবার সে বলছে যে তোমাকে যদি আমি না পাই তাহলে আমিও বেঁচে থাকবো না।
রহিমের কাছে আসি, কেন ভাই এত বদ্ধপরিকর হয়ে গেলেন যে একটা মেয়ের সাথে প্রথম দিন কথা, তাকে না পেলে বাঁচবেন না কেন, কিভাবে?
মানে আমি দেখি আমার অনেক ফ্রেন্ডরা প্রেম করছে।
আচ্ছা
তো ওরা মানে মেয়েরা বলে একটা হয় আর একটা।
আচ্ছা আচ্ছা।
কিন্তু আমি প্রথম দিনই দেখছি যে আমাকে ডেট দিছে যে আমি এক ঘন্টা পর আপনাকে ফোন দেবো, ঠিক এক ঘন্টা পর ফোন দিছে। তো আমি মানে এটাই ভাবলাম যে মেয়েটা খারাপ হবে না।
ও যখন যখন ফোন দিয়েছিল আমি কেটে দিছি, কারণ আমি তো তাকে বাধা দিছি যে আমি গাড়িতে আছি, আমি আপনাকে এক ঘন্টা পরে
আমি কথাটা রেখেছিলাম আপনি পরে।
হ্যাঁ
ওকে। হ্যাঁ তারপরে কি হলো, মানে রেজাল্টের দিন আসলো, ওই দিন তো কথা শেষ নাকি?
না সেদিন আমি যখনই নিষেধ করি তবুও সে আমাকে ফোন দেয়।
ওই দিন আরো ফোন দেয়?
আমার রাতে ফোন দেয় সে,
আচ্ছা
12টায় ফোন দেয়। সে সময় আমি আর শক্ত হই না, আমি তার সাথে কথা বলি, আমার মধ্যে একটু ভালো লাগা কাজ করতেছিল যে আসলে সেই ছেলেটা নিশ্চয়ই ভালো, যেহেতু সে হাফেজ।
তো তারপর মানে যেদিন রেজাল্ট পায় সর্বপ্রথম আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে সাথে সাথে আমাকে আই লাভ ইউ বলে।
মানে রাশিদা আপনাকে ফোন দিয়ে আই লাভ ইউ বলল?
আমি ঠিক এভাবে বলছিলাম না, আমার রেজাল্ট সবশেষে মানে আমার রেজাল্ট পাচ্ছিলাম না সারাদিনে, তখন আমার মনটা প্রচুর খারাপ হয়ে যায়। আমার ভাইও খুব ইয়ে করতে থাকে, তার মধ্যেও আমার ভাবির সাথে কথা সেরে ফেলে রাতের শর্ত অনুসারে।
আপনার ভাবি কি কোথায় পাইছে?
আমার ওই রাতে কথা বলার পরে ওর সাথে আমার শর্ত হয় যে যদি আমার ফ্যামিলি তোমাকে মেনে নেয় তাহলে সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসবো। ও তখন বলছে আমি কাকে বলতে হবে বলো, আমি তাকেই বলবো। তো এই কথা বলার পরে আমি আমার ভাবির নাম্বার দিই, তখন আমার ভাবির সাথে সে সকালেই কথা সেরে ফেলে, কিন্তু তারা কখন কথা সেরে ফেললো আমি জানতাম না। তো আমার রেজাল্ট যখন পাচ্ছে না আমি তো সারাদিন খুব কান্নাকাটি করতেছি, এরপর যে ভাইয়া সন্ধ্যা হবে হবে এমন সময় আমার সেই যে টিচারের নাম আমি বলছিলাম আব্দুল সামাদ, উনি এক পর্যায়ে বলছে যে আমি রেজাল্ট পাইছি A-. সেই সময় খুব খুশিতে আমি ওকেই সর্বপ্রথম ফোন দিই, আমার বাবাকে যে দিতে হবে সেই কথাটা আমি ভুলে
গেছি।
তো আমি এবার ওকে ফোন দিয়ে বলি আমি ফেল করছি, বলছে না তো এটা তো সম্ভব না, এই কথা বলে বলতেছে না তো কি কথা বলবো সেটা সত্যি করে বলো, তোমার ফ্যামিলি মেনে নিছে। তার আগে আমার ভাবিও আমাকে বলছে, আমি সব ঘটনা শুনছি। এই কথা বলার পর তখন তো আমার মনে প্রচুর সাহস, এই কথা বলে আমি ফোনটা কেটে দিই, কেটে দিয়ে আবার কল করি। আমি ও ফোনটা যখন রিসিভ করে তখন আমি সাথে সাথে কথাটা বলি,
কি বলেছিলাম?
আই লাভ ইউ বলেছিলাম। তখন ও বলছিল যে কি বলছো আরেকবার বলো। তখন আমি সাথে সাথে ফোনটা কেটে দিই, আমি আর রিপিট করি না।
আমি হাসলাম এই কারণে যে যেখানে রহিম আপনাকে মোটামুটি হুমকিই দিয়েছিল তোমাকে বিয়ে করবই,
আমার ফ্যামিলির অবস্থায় আমি এরকম দেখতে পারেন, তারপরেও আপনাদের একটা অনুরোধ দ্বিমত করবেন না।
আচ্ছা
তখন আমার ভাবি বলছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি আমার ননদকে বলবো যেন তোমাকে ভালোবাসে, আমার তো ওইখান থেকেই সাহস।
আচ্ছা তারপরে কি হলো, প্রেম চলছে?
তারপর আমরা দীর্ঘ দেড় বছর প্রেম করছি।
দেড় বছর প্রেম করেছেন?
মানে
এসএসসি পরীক্ষার পর আমার তো রেজাল্ট হয়, তখন আমার বাবা তো আর পড়াতে পারছে না, আর্থিক অবস্থা খুবই দুর্বল, আর তখন ভাইও সেরকম সাপোর্ট পাচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে মিরপুর আইডিয়ালে ভর্তি হই। তো আমি ভাবলাম যে দিবে তো কিছু না, কোনো ভাবে তো নেওয়া তো যাবে, আমি ভর্তি তো হই আগে। কিন্তু আমাদের প্রেম চলতে থাকে, একসময় আমাদের সিদ্ধান্ত হয়।
তখন
কেউ কাউকে দেখেনি,
দেখা তো এমনিতেও সম্ভব হতো না হয়তো, মানে সামনাসামনি কখনো আসেননি কেউ কারো, ফোনেই কথা হচ্ছে।
হ্যাঁ ফোনেই কথা
হচ্ছে। রহিম তখন কি করছেন, পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাই তো?
জি আমি ব্রেল মাদ্রাসাতে আছি। তো এইভাবে মানে আমাদের রিলেশন অনেক দূর যায়, 10টা থেকে 3টা পর্যন্ত কথা বলি আমরা, আমরা শুধু প্রেমের আলাপও করতাম না, আমরা পড়ার রুটিন করে ফেলতাম
যে কখন কি পড়বো না পড়বো, কাকে কোন টাইমে ফোন দেওয়া যাবে না, মানে এটা রুটিনের মধ্যে থাকতাম যেন কারো পড়াশোনার ক্ষতি না হয়।
তো তারপরে মানে এক সময় আমি বললি যে দেখো এভাবে আর চলবে না, আমি তোমাকে দেখবো। ও বলে যে দেখো আমিও তো তোমাকে দেখতে চাই, তো প্রবলেম হচ্ছে আমি ব্যাচেলার বাসায় আছি। ওই দিন থেকে পরশু দিনের কথা বলে যে পরশু দিন আমার দুটা বান্ধবী আসবে, তখন তুমি এসে আমার সাথে দেখা করতে পারবা, কারণ আমি ব্যাচেলার একটা মেয়ে একটা রুমে এভাবে কিভাবে দেখা করব। তো ডেট দিলে আমি ওর ওইখানে যাই, যখন আমি ওর কাছে যাই তখন আমার কাছে মানে টাকা নেই, গাড়ি ভাড়াটা ছাড়া আর 30 টাকা নিয়ে আমি ওর বাসায় যাই। মিরপুর থেকে আমাকে রিসিভ করে নিয়ে যায় বাসায়, ও আসে আর ওর সাথে করে একজন নিয়ে আসে ওর বান্ধবী।
আচ্ছা
বাসা যাওয়ার পরে আমি ওই দিন বাসা যেতে যেতে বিকাল হয়ে যায়, ওই দিন ওইখানে থাকি।
রান্নাবান্না তখন আমি নিজেই করছিলাম, কারণ আমি ব্যাচেলার ছিলাম, কারণ আমার পড়াশোনা খরচ তো কেউ দিচ্ছে না, বিভিন্ন বৃত্তির আবেদন করবো মানে এইভাবেই চলছে, বাসা নিচ্ছি আর সামনে দেখা যাক না পরিবার কদিন না দিয়ে পারে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার মনে।
তো তারপরে আমি ওই দিন রাত্রে থাকি ওর কাছে। তো এর ভিতরে আবার একটু বলি, ওর দূর সম্পর্কের একটা ভাই আছে, তো ওনার নামটা আমি বলতে যাচ্ছি না,
সেও ব্লাইন্ড,
সেও ব্লাইন্ড। তো এক পর্যায়ে সকালবেলা সে আসে 10টার দিকে করে, দেখে যে আমি ওর হাত ধরে দাঁড়ায় আছি।
আচ্ছা
তো উনি এসে দেখার পরে বলতেছে যে আমি আজকে রাত্রে দেখছি তুই ওই ছেলেটার সাথে ঘুমাতিস একসাথে।
ওকে
তো ও তো অস্বীকার না ঘুমানে,
আমার পাশে অন্য আর একটা রুম ছিল, এক জায়গায় থাকতে থাকতে পরিচিত হয় না, আমি অন্য রুমে ওকে রাখি আর আমার সে দুটা বান্ধবী আর আমি এক রুমে থাকি।
আচ্ছা,
তো তারপর মানে ও তর্ক বিতর্কে এক পর্যায়ে বলে, যা তুই আর এখানে থাক, তুই কে আমি তোকে দেখতে, তো এই কথাটা বলেও চলে যায়,
এরকম তালা মেরে দেয় সে,
মানে বাইরে থেকে
তাকে ভিতরে রেখে বাইরে থেকে তালা
মারলো, ও ভিতরে আমিও ভিতরে আর ওর যে আরো দুইটা বান্ধবী ছিল
এরাও ভিতরে,
ও ভিতরে তালা দিয়ে ও চলে যায় 20 মিনিট সময়। তারপরে আমি দেখি পুলিশ।
আচ্ছা, উনি সম্পর্কে কি হয়?
উনি ভাই আর কি, আমারই মতো প্রতিবন্ধী,
মানে কিছু না, আপন কিছু না।
ওকে,
20 মিনিট পর আমি দেখি পুলিশ মানে ওই বাসার ভিতরে ঢুকছে। তো আমি মানে
দরজা খুলছে, দরজা খুলে বলছে এই ঘরে কে আছে, আমি সামনে বের হই,
ভয় পেয়ে যাই আমি।
আচ্ছা,
পরে পুলিশ দরজা খুলে বলে কে আছে ভিতরে, পরে ও আসে, সে বলে তোমার এখানে কোনো ছেলে আছে? হ্যাঁ। পরে আমি আসি, আসার পরে মানে ও পুলিশকে বলছে যে এরকম এরকম ওর বাবা মা আমাকে দায়িত্ব দিয়েছে ওকে দেখাশোনা করার, এই ছেলেটা জোর করে আসছে মানে ওর কোনো অনুমতি না নিয়ে,
ওকে
আসে বাইরে ছিল, আমি এভাবে দেখে তালা দিয়েছি। পুলিশ অলরেডি আমাকে মানে ধমক টমক দিয়ে বলতেছে চলো থানা চলো, বলে মানে হ্যান্ডকাপ লাগাবে, আমার হাত ধরে রাখছিল সে। তো আমি পুলিশের পাশাপাশি দাঁড়ানো, আমি ওকে বলতেছি শোনো আমি যাই, তবে এটা মনে করো না যে পুলিশ আমাকে ধরে নিয়ে গেল আমি তোমাকে ভুলে গেলাম। তো ওর বান্ধবী ওকে বারবার বলতেছে,
আমি একটু ভীতু হয়ে যাই, কি বলবো আমি সেটা বুঝে উঠতে পারছি
না, নার্ভাস ফিল করেন কিছু,
ওখানে পুলিশ দেখিনি তো তার দেখে ভয় পেয়ে যাই।
আচ্ছা,
মানে ওর বান্ধবী ওকে বারবার বলতেছে তুই কিছু একটা বল, মানে ছেলেটাকে এখন থানায় ধরে নিয়ে যাবে, নিয়ে মারবে।
আচ্ছা,
মারার কথাটা যখন বলছে ও তখন সামনে আসছে, সে বলতেছে যে আপনাদের এত বড় সাহস যে আমার সামনে থেকে ওকে ধরে নিয়ে যাবেন, আমি আমাদের তো বিয়ে হয়েছে, ও তো আমার হাজবেন্ড।
আচ্ছা,
আপনি কেন নেবেন, আপনার প্রশ্ন করার প্রয়োজন মনে হয় না, একটা মেয়ের কাছে একটা ছেলে কেন আসতে পারে?
ওকে,
তখন পুলিশ বলছে যে এই তুই ছোট মেয়ে কথা কেন কথা বলছিস, তোর তো 18 বছর হয়নি। আমি বলছি সেটা তো আপনার ব্যাপার না, কিন্তু আমাদের বিয়ে হয়েছে, কিভাবে হয়েছে ফ্যামিলির মতামত। তখন সে আমাকে বলছে যে তাহলে তোর কাবিন নামাবে। তখন আমি তাকে বলছি যে স্যার আমি একদিন কথা বলছি, আপনি বিয়ে দাবি করবেন না, আপনার কি বিয়ে হয়েছে? আমার তো কথা শুনে মনে হচ্ছে যে আপনি খুব বয়স্ক লোক, তো যদি বিয়ে হয়ে থাকে আপনার কাবিন নামাটা কি আপনি সাথে নিয়ে রাখেন? আমি তাকে ঠিক এভাবেই বলছিলাম যে আপনার কাবিন নামাটা কি স্যার আপনি সাথে রাখেন অফিসে। তখন সে একটু বিভ্রান্ত হয়ে যায়, বিভ্রান্ত হয়ে হলে আমি তখন তাকে বলি যে স্যার এই লোকটা আমরা জাস্ট সম্পর্ক কিছুই না, আর এ হচ্ছে আমার স্বামী, আমি কলেজে পড়াশোনা করি সে এটা চায় না, তাই সে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য সে এসব খারাপ
মানে ও টোটালি বলছে যে আমি ওকে চিনি না,
সে এরকম আমাকে প্রায় সময় ডিস্টার্ব করে, সে কথাটা আমি তাদেরকে সেই সময় সত্যটাই বলি।
তারপর মানে পুলিশ আমাকে রেখে চলে যায়, তো এরপরে মানে বাড়িওয়ালাটা জানতে পারে।
আচ্ছা,
তো বাড়িওয়ালাটা জানার পরে মানে ওকে সরাসরি বলে যে দেখো পুলিশ যেহেতু আমার বাড়ি তোমার কারণে একবার ঢুকছে, তোমাকে আমি আর এই রুমে থাকতে দিতে পারবো না,
ওকে
তোমাকে এখন বেরিয়ে যেতে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো তখন আপনার 3:30-3:00 বাজে দিন।
আচ্ছা,
এখন আমাদের কাছে টাকা নাই, আমরা যাবো কোথায়?
বাড়ি ভাড়া তো নাই আমার কাছে, এক মাস পরে দিব।
তো মানে আমরা ওই বাসা থেকে এক পর্যায়ে চলে আসি, বেরোয় যাই বাসা থেকে,
চলে আসেন। রাশিদা যেটা বলছিল যে বাড়ি ভাড়াটাও পরে দিবে, আপাতত কোনো টাকা পয়সা নেই,
কিন্তু পালাই আসিনি। তখন এক পর্যায়ে আমি 3,000 টাকা যে কোনো ভাবে ম্যানেজ করি, মানে টাকা রেখে পালাই বের হই নাই। বেরোতে অনেক সময় হয়ে যায়, আমাদের মাঝে বেড়াজান দিয়ে দেয়।
আচ্ছা,
যে কোনো ভাবে একজন থেকে ধার করি।
আচ্ছা,
দিয়ে বেরিয়ে যে মাঝে বেড়াজানটা একজন বলছে যাই তোরা আয় আমি তোকে টাকা দিব পরে পেমেন্ট করবি, এটা বললে আমরা দুজন যাই। যে এক নম্বরে তাকে আর খুঁজে পাই না, আমরা তাকে খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে বেরপুর 10-এ চলে যাই।
আচ্ছা,
শুধু জাস্ট কাপড় চোপড় গুলোই আমি নিয়ে বেরিয়েছিলাম, আর কিছু না। তাকেও সেখানে পাই না। ও তখন ওর একটা মামাকে ফোন দেয়, সেই মামা আমাদেরকে কিছু টাকা দেয়,
প্রতিবেশী মামা আমার এখন কেউ না।
যখন ওর মামা গল্পটা শুন ঘটনাটা শুনে তখন একটু বিভ্রান্ত হলেও টাকা সে দেয়, সেই টাকায় আমাদের হয় না। কিন্তু টাকা না হলে কি করবো, রাত তো অনেক হয়ে গেছে, কোথায় যাব? তো সে সময় প্রচুর বৃষ্টি শুরু হয়, সে সময় আমরা মিরপুর 10-এ ওভার ব্রিজের উপর, আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই। সে সময় এমন একটা অবস্থা যে আমি বা দাঁড়াবো কোথায়, ওই বা দাঁড়াবে কোথায়, বিজবই তো। তখন ও ওর গায়ের পাঞ্জাবিটা খুলে ফেলে, একদম খালি গায়ে হয়ে যায়, হয়ে আমাকে বলে তুমি বসো। আমি বসলে ও আমার মাথার উপর পাঞ্জাবিটা দেয়, প্লাস আমার পেছন থেকে ও দাঁড়ায়, আমি ওই রেলিংটার মুখ বরাবর আমি বসি, বসলে ও পাঞ্জাবিটা দিলে আমি বসে থেকে ও পেছন থেকে দাঁড়ায় যেন আমার গায়ে পানি না পড়ে। সেভাবে আমাদের রাতটা কেটে যায়।
এইভাবেই আপনারা দুজন ওখানে দাঁড়িয়ে রাতটা কাটালেন?
হ্যাঁ, কোথায় যাবো, সে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে,
মানে
আমাদের তো যাওয়ার জায়গা নেই।
এটা কিভাবে করেছেন জানি না, কি ভালোবাসা দেখুন, যে একজন মানুষ একজন মানুষকে আগলে আছে, এটাকে বোধ হয় ভালোবাসা চাওনি বলে কিনা। ওরা আপনারা এভাবেই রাস্তা পার করে দিলেন, পুরো রাস্তা বৃষ্টি হলো এবং ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে থাকলেন। হ্যাঁ,
আমার বাবাকে বলতাম তুমি আমাকে কানের দুল দিবা। এইভাবে আমার মা আমার ইচ্ছাটা পূরণ করে, আমাকে রূপার নূপুর দেয়। প্রথমেই পরে আসি বাড়ি থেকে, পরে আসার পরে সেই নূপুরটা আমি বিক্রি করে ফেলি। বিক্রি করে সেই টাকা মিলে তখন দুজন
আমার বাড়িতে। মানে আমার একটা চিন্তা যে
তখন আমার একটু ভয় লাগে, ভয় লাগলে আমি আমার ভাবিকে ফোন করি যে ভাবি ও তো আসছে, আমার তো একটা বিপদ হয়ে গেছে, কি হয়েছে সেটা আমি পরে বলছি, কিন্তু আমার তো বাড়ি যেতে হবে ওকে নিয়ে, ও তো আসছে। তখন বলছে তাহলে বাবাকে ফোন দিতে বলো। তখন ও আমার বাবাকে ফোন দিল, আমি ওকে নাম্বার দিলাম। ও ফোন দিয়ে বলছে যে আঙ্কেল রাশিদা তো একটু বেশি অসুস্থ, ওকে বাসায় দিয়ে যেতে চাই। তখন আমার বাবা বলে আমার মেয়ের অসুস্থ বেশি, তাহলে ঠিক আছে তুমি নিয়ে আসো, এই কথা বললে আমি ওকে নিয়ে বাড়ি যাই।
আপনার পরিবার তো ওর ব্যাপারে জানে?
হ্যাঁ জানে,
ওর ব্যাপারে সম্মতি আছে বিয়ের?
হ্যাঁ সম্মতি আছে,
ওর বাবা ছাড়া সবাই আছে।
তখন আমার বাবা জানতো না, আমার ভাবি ভাই আমার মা জানে।
আচ্ছা আচ্ছা।
আমার বাবাকে এভাবে বলে আমি বাসায় যাই আর কি। সেই সময় যাওয়ার পরে আমাদের কথাবার্তা হয়, বাড়িতে দেখার পরে ও চলে যাবে, সেই সময় আমার ভাবি আমার বাবাকে বিষয়টা বলে যে ওদের তো একটা বিয়ে দেওয়া দরকার। একথা বলার পরে যখন একটা সিদ্ধান্ত এসে যায় তখন ও বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে আবার ফেরত আসে, আসলে আমাদের এলাকায় ও কন্টিনিউ থাকে।
আচ্ছা, বাবা কি রাজি হয়ে গেলেন?
হ্যাঁ, যেকোনো ভাবে আমার ভাবি করলেন।
আচ্ছা,
তো কন্টিনিউ থাকে সেখানে, এক পরিচিত লোকের মাধ্যমে ও একটা চাকরি পায়।
সেখানে
ও চাকরি করে, একটা মসজিদে ইমামতি করে, ও পড়াশোনা ছেড়ে দেয়। তখন আমারও পড়াশোনা বন্ধ হয়ে যায়। তখন ও থাকে, আমাদের পরবর্তীতে বিয়ে হয় আর কি, চাকরি করতে থাকে, চাকরি হচ্ছে আমাদের বিয়ে হয়।
তখন আপনি মসজিদে ইমামতি করছেন এবং আপনি পড়াশোনা করছেন না, এই মুহূর্তে আপনার বাবা এবং ফ্যামিলির অন্যরা তো রাজি, বিয়েটা হয়ে গেল। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন, অনেকখানি গল্পে শুনে ফেলেছি আমরা, কিন্তু এখানেই শেষ নয়, যে জায়গাগুলো বাকি আছে সেগুলো আসলে অন্যরকম একটা গল্প হয়ে দাঁড়াবে আজ। এই দুটো জীবনের গল্প শুধু নয়, এর পরিণতি কি, তারপরে কি হয়েছে, সবকিছুই অপেক্ষা করছে আপনার জন্য। আরো অনেক কিছুই রয়েছে প্রিয় শ্রোতা, এগুলো আমরা শুনব। রহিম এবং রাশিদার জীবনের গল্প আমরা শুনছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 এই অনুষ্ঠানের মাধ্যমে। একটা ছোট বিরতি নিচ্ছি আমরা, ফিরছি কয়েক মিনিট পরেই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এই অনুষ্ঠানে। আমি আর যে সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন ABC রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, আমরা রাশিদা এবং রহিমের জীবনের গল্প শুনছি, ওদের কাছে ফিরে যাওয়ার আগে আমি বলতে চাই, লাখো লাখো শ্রোতা আপনারা যারা রয়েছেন, আপনারা আপনাদের জীবনের গল্পটা শেয়ার করতে চান, আপনারা চান যে আপনাদের গল্পটা উঠে আসুক এই অনুষ্ঠানের মাধ্যমে, একই সাথে আমরাও সেটা চাই, এবং সেই জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার জানাচ্ছি নম্বরটি 09613892892। এবং চাইলে ফেসবুকের মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio89.2 FM। সেখানে একটি পোস্ট দেওয়া আছে, এখন আপনি গেলেই দেখতে পাবেন, এবং সেই পোস্টে আর যে সেতু অর্থাৎ আমার পেজটি ট্যাগ করা আছে, আপনি সেই পেজটিতে লাইক দিন এবং আমার মেম্বার হয়ে যান, এবং সেই পেজের মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই পেজটির URL অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। ওকে, আমরা যেখানে বিরতিটা নিয়েছিলাম, দুটো অন্ধ মানুষ একসাথে সংসার করবেন, তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের জীবনটা কোন দিকে গেছে এসব কিছুই এখন আমাদের শোনার সময় হয়ে গেল। আমের কথা না বাড়াই আমি চলে যাচ্ছি ওদের দুজনের কাছে। হ্যাঁ, আপনারা বিয়ে করে ফেললেন?
বিয়ে করে ফেললাম, পরে বিয়ে করার কিছুদিন পর একটা কারণে মানে আমার চাকরিটা চলে গেল।
আচ্ছা, আপনি মসজিদে ইমামতি করছিলেন? ওকে,
আমার চাকরিটা চলে গেল, এখন কিভাবে চলবো আমরা? আবার চাকরি খোঁজার জন্য নারায়ণগঞ্জে চলে আসলাম।
ওকে, মানে রাশিদাকে সাথে করে নিয়ে চলে আসবেন? মানে কিসের ভিত্তিতে আসলেন যে একেবারে নারায়ণগঞ্জে চলে আসতে হলো?
নারায়ণগঞ্জে ওখানে একজন একটা তথ্য দিল যে ওখানে গার্মেন্টস তারপরে আমি মানে চলে আসি ওকে নিয়ে, ওইখানে আমরা মানে এক মাস থাকি কোনো কাজ পাই না।
আমরা যে এক মাস থাকি সে সময়টা ভাই আমাদের খুবই কষ্টে কাটছিল। কষ্টে বলতে আমরা তো কোনো বাসা মানে ইয়ে দিতে পারছি, টাকা পাচ্ছি না, কারোই নেই। তখন রান্না করা ছিল আমার চাইতে অনেক দূরে। আমি যে রান্না করতে যাব তা হচ্ছে না, কারণ অনেক
বাসা একটা ভাড়া নিলেন আর কি, ওটা কোনো রকম।
হ্যাঁ, তা আমার আর রান্না করতে যাওয়া সম্ভব হয় না। আর টাকাও তো নাই যে তিনবেলা রান্না করে খাবো, সাহস করে যাব তাও হয় না। সকালবেলা 10 টাকার চানাচুর কিনি আর 15 টাকার মুড়ি কিনি।
আচ্ছা,
আমরা এই হচ্ছে আমাদের তিন বেলার খাবার। এই হচ্ছে তিন বেলার খাবার,
10 টাকার চানাচুর এবং 15 টাকার মুড়ি। চানাচুর মুড়ি আপনারা তিন বেলা খাচ্ছেন। দেখুন প্রিয় শ্রোতা, যে একটা জীবন কোথেকে কোথায় যায় এরকম হয়তো অগণিত ঘটনা আমাদের আশেপাশে আছে। আমরা জানি না যে এরপরে আমরা কি শুনছি। হ্যাঁ, তারপর
চাকরি না পেলে আমরা ওইখান থেকে ব্যাগ চলে আসি চট্টগ্রামে। পরে ওর বাবা অসুস্থ হয়ে যায়। এখন আমরা কি করবো, আমাদের কোনো চাকরি নেই। মানে ওর ভাই ওর বাবাকে দেখবে না আমাদেরকে দেখবে। এখন আমারও কোনো কাজ নাই, আমিও চোখে দেখি না, ওরও কোনো কাজ নাই, ও চোখে দেখে না, আমরা কি করবো?
সে সময় আমার ভাই দেশের বাইরে ছিলেন,
মানে হালকা কিছু টাকা দিত, এটা দিয়ে আমরা কোনো মতো মানে খায় না একটু কাটাইতাম।
তার মাঝখানে আমার ভাই যখন দেশের বাইরে ছিলেন কিছু টাকা আমাদেরকে দিচ্ছেন, তার মধ্যে আমার ভাইয়ের হঠাৎ করে চোখে লোহা পড়ে। আমার ভাই তো রাজমিস্ত্রি কাজ করতেন দেশের বাইরে, সেই সময় একটা লোহা পড়ে চোখের মধ্যে, যার কারণে আমার ভাইকে দেশে চলে আসতে হয়। অনেক অপারেশনের পরেও সেটা খুলতে পারে না, যে কোনো কোভিডাস দ্বারা এটা লোহাটা খুলে নেওয়া হয়।
মানে লোহাটা পড়ে বলতে মানে কোন লোহার টুকরা?
হ্যাঁ, কোন ছোট যে মানে অর্ধেক যে ছোট এটুকু এগুলা আমার ভাইয়ের চোখের মধ্যে ঢুকে পড়ে। তিনবার অপারেশনের পরেও সেটা খুলতে পারে না,
সেটা বের হয় না।
না, দিনে ওরা এক্সরে তো দেখতে পায় কিন্তু অপারেশনের সময় খুঁজে পায় না। এভাবে করে আমার ভাইয়ের লাইফটাও নষ্ট হয়ে যায়।
মানে তিনি কি এখন চোখে দেখতে পান?
পায়, একভাবে খোলে। খোলার পরে আমার ভাই আর আমাদেরকে টাকা পয়সা দিতে পারে না, কেন দেশের বাইরে তো আর যায় না। এবার বাবাও হার্টের রোগী, তো সেক্ষেত্রে ভাইয়ের আরো দুটা সন্তান আছে। এভাবে আমাদের জীবন চলছে, একটা বছর পার হয়ে যায়। এর মধ্যে আমার একটা আমি গর্ভবতী হই, সন্তান গর্ভে আসে। এভাবে আমাদের জীবন চলছে। সেই সময় আমার ভাই আর কখনো দেয় কখনো দেয় না, যেদিন দেয় সেদিন খাই, যেদিন না দেয় সেদিন খাই না। এভাবেই আমাদের দিন চলছে। আমরা আলাদা, আমরা আলাদা থাকি, একেবারে আলাদা বাড়িতে, অন্যের বাড়িতে। তো এইভাবে আমরা আলাদা থাকি। আলাদা থাকলে 2015 আমার সন্তানটা হয়, আমার একটা মেয়ে হয়। তো তখন আমার ভাই আমার বাবা বা আমরা এত গরিব জেনে আমার এলাকাবাসী চিন্তা করে যে দুজন মানুষ তো এভাবে রাখা যায় না। তখন আমাদেরকে একটু জায়গা নেওয়ার ব্যবস্থা করা হয়।
আচ্ছা,
অনেকের থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তির থেকে টাকা নিয়ে
আমাকে
এখানে জায়গা কিনে দেয় এবং একটা ঘর বাঁধিয়ে দেয় আমাদের।
আচ্ছা,
আমাদেরকে সেই ঘরটা বানাই দেয়। সেখানে আমারও কিছু খরচ দিতে হয়, একেবারে যে সবাই মিলে দেয় তা তো না, তার মধ্যে 3/1 টাকা সবাই মিলে দেয় আর 2/2 টাকা আমাকে দিতে হয়। এখন আমি সেই টাকাটা কোথা থেকে দিব? আমার ভাই বাবা আমি আমরা ধার করি এই টাকাটা, আমার জন্য ঘর বানানো হয়, আমরা সেখানে থাকতে শুরু করি।
আচ্ছা, মানে সবাই মিলে টাকা তুলে একটা জমি কিনে দেয় আপনাদের?
হ্যাঁ, 10 শতকের একটা জমি কিনে দেওয়া হয় আমাকে। আমি সেখানে ঘরও দিয়ে দেওয়া হয়, আমরা সেখানে থাকতে থাকি। থাকলে জায়গাটা এই জায়গার মতো মূলত রেজিস্ট্রি করা জায়গা না।
আচ্ছা,
এটা হচ্ছে সরকারি জায়গা,
বন বিভাগের জায়গা,
এক কথায় সরকারি জায়গা যেটাকে বলে আর কি, বন বিভাগের জায়গা। এখন এইভাবে আমরা থাকতে থাকি, এরকম করতে করতে আমাদের জীবনটা চলতেছে। ভাইয়া কখনো দেয় কখনো দেয় না।
মানে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি আমরা যে কিছু একটা করতেই হবে, কেননা যারা টাকা পাবে, ওর বাবা অসুস্থ, ওর বাবাকে ধরে না, ওর ভাই মানে চেষ্টা করে ধরা ছোঁয়ার বাইরে থাকতে, কিন্তু এসে ধরে আমাকে বা ওকে। এখন আমরা কি করব? তারপরেও মনে করেন ও মানে চাকরি হচ্ছে না, তো ভাবলাম যে যদি ইন্টারটা পাস করাইতে পারি তাহলে হয়তো একটা চাকরি হবে প্রতিবন্ধী কোঠায়।
এর মধ্যে আমি আবার একটা ইন্টারভিউ দিই।
আচ্ছা,
রেলওয়েতে একটা চাকরি হয়। আমি কাছে প্রচুর কান্নাকাটি করি আমার এই চাকরিটার জন্য। তিনি আমাকে প্রচুর আশ্বস্ত করেন যে আমার চাকরিটা হবে। তো পরবর্তীতে আমি দেখলাম যে রেজাল্টটা ছাড়লো কিন্তু সেখানে আমার কোনো নাম নেই।
আচ্ছা,
আমার চাকরিটা হলো না। তো এবার আমি ঋণ করতে থাকি, আমার ঋণের সংখ্যা এসে দাঁড়ায় 5 লক্ষ টাকা।
5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা আপনি ঋণ করে ফেললেন? ওকে, এই অ্যামাউন্টটা কিন্তু যে কোনো কারোর পক্ষেই কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট। আর আমি খুব বেশি করে ব্যাপারটা মেনশন করছি এই কারণেই যে এই দুজন মানুষের একজনও কিন্তু চোখে দেখতে পায় না, তাদের উপার্জনের কোনো উপায়ও নেই। এবং আমরা দেখলাম ওদের গল্পে যে ওরা 10 টাকার মুড়ি এবং 15 টাকার চানাচুর খেয়ে দিন যাপন করছে। তাদের কাছে 5 লক্ষ টাকা ঋণ, ঋণের বোঝা মাথায়, এটা কিন্তু শোধ করারও একটা টেনশন মাথায় থাকে। যাই হোক, এই সবকিছুর মধ্যে ওদের জীবনটা চলছে, আর এই জন্যই আমরা বলি জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। ওকে প্রিয় শ্রোতা, আমি বলতে চাই যে আপনারা আমাদেরকে ফোন করুন, ফোন করুন আমাদের এবিসি রেডিওর অনুষ্ঠান সম্পর্কে যে কোনো কিছু বলতে চাইবে, এই যে গল্পগুলো শুনছেন আপনারা, গল্পগুলো কেমন লাগছে, আপনাদের ফিডব্যাকগুলো আপনি দিতে পারেন। আমি আর যে সেতু আমার ব্যাপারে বলতে চাইলেও আপনি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। নম্বরটি আরও একবার বলছি, মন দিয়ে শুনবেন, 09613892892। এছাড়া আপনি চাইলে ফেসবুকের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আরও একবার বলছি ঠিকানাটা, www.facebook.com/setu.abcradio। এই পেজটি আর যে সেতু নামে রয়েছে, আপনি সেটাতে লাইক দিন, আমার মেম্বার হয়ে যান এবং সেই পেজের মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুনছি রহিম এবং রাশিদার জীবনের গল্প, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
Close Up presents Hello 8920, Close Up, the closer, the better. Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
স্বাগত জানাচ্ছি আরও একবার, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, আমি আর যে সেতু আছি এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর রাত বেশ গভীর হচ্ছে, আপনারা সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ, এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন এটাই আমার বিশ্বাস। রাত যেহেতু বাড়ছে আমি আর বেশি কথা না বলি, গল্পে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম যে ওরা 5 লক্ষ টাকা ঋণ করলো, আমি সেখানে ফিরছি। ওকে, আপনারা 5 লক্ষ টাকা ঋণ করলেন, তারপর
এভাবে আমার জীবনটা চলছে, কখনো দেয় না কোনো ভাবে, সে করতে পারছেন না।
আচ্ছা,
ইচ্ছা আছে কিন্তু উপায় নেই। আচ্ছা, আমার ভাই পারছেন না, এভাবে আমার দিন কাটছে, আমার মেয়েও ধীরে ধীরে বড় হচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, ঘর বেঁধে দেওয়ার পর থেকেই কয়েকদিন পরে আসে, যখন ঘরটা বাঁধি, সেই প্রভাবশালী ব্যক্তিদেরকে আমি যখন ঘরটা বাঁধি তখনও তাদেরকে আমি টাকা দিই, বড় অ্যামাউন্টের আমি তাদেরকে টাকা দিই। ঘর বাঁধার জন্য তো লাগেই, আবার তাদের ঘুষের টাকাও আমার লাগে।
আচ্ছা,
এভাবেই আমাদের এলাকায় এভাবেই চলে, আমাদের ওই এলাকাটা পুরোটাই এভাবে সরকারি জায়গা, ঘর বাঁধলে আর কেউ ভাঙে না, কিন্তু যারা গরিব তাদের উপর প্রচুর অত্যাচার চলে। হ্যাঁ, আমি যখন ঘর বাঁধলাম তখন কয়েকদিন পর পরই আসছে, আমাকে মুখে বলছে, তোমাকে 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, তুমি ঘর ভেঙে ফেলবা, একথাই বলে দেয়।
মানে এমন একটা পর্যায়ে যে যদি আমি দেনাদারের টাকাগুলো না দিতে পারি, তাহলে আমার বাড়িটা বিক্রি করে হলেও মানে ওনাদের টাকাগুলো দিতে হবে। এখন আমার মানে আমি এটাই মানে চিন্তা করছি যে আমি যদি বাড়িটা বিক্রি করে ফেলি আমার জীবন তো কোনোভাবে কাটবে, কিন্তু আমার বাচ্চাটা কোথায় যাবে?
কিন্তু আমার সে বাড়িও নেই, আমি যে চিন্তা করবো যে বাড়িটা রাখবো,
বাড়িও তো বন বিভাগের,
বাড়িও তো বন, এবার আমাকে যখন এভাবে প্রতিনিয়ত নোটিশ করতে থাকে তখন আমি আর কি করব? আমি নোটিশ করলে যাই।
আচ্ছা,
মানে উপরে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, আমি তাদের কাছে গেলে, আমি তাদের কাছে আমরা দুজনেই বলি কোথায় যাবো কি করবো, তখন তারা একটু শর্তে আসে কিছু টাকা।
ওকে,
প্রতি মুহূর্তেই দিচ্ছি টাকা, মাস যায় 15 দিন যায় পর পরই দিচ্ছি, কিন্তু ভাই আমাদের দুজনে তো কারোই চাকরি নেই, আমরা তখন এইভাবেই দিতে থাকি, আমরা এই 2 বছর চলতে থাকি, চললে সেই এই জানুয়ারি থেকে আমাকে একেবারেই তুলে দেবে। আমি এক পর্যায়ে আমাদের জেলা প্রশাসকের কাছেও দরখাস্ত লিখি, মানে যেখানে আমার যাওয়া দরকার সব জায়গায় যাই, সেখান থেকে আমার জেলা প্রশাসক আমার এলাকার ইউনিয়নের কাছে পাঠায়, তিনি কোনো ব্যবস্থা আমার জন্য করতে পারেননি। আমার শুধু এবার এভাবে চলতে থাকে, আমাদের জীবন চলতে চলতে এক পর্যায়ে 30টা ঘরে নোটিশ করা হয়, কারণ আমাকে তো একা তুলতে পারছেন না তারা,
আমি তো এগুলো হচ্ছে শো, মানে এগুলো দেখে আমারটা তুলবে।
আচ্ছা,
এমন করে এক পর্যায়ে আমাকে ঘরে নোটিশ করা হলো গত 2 মাস আগে অক্টোবরে, নোটিশ করলে আমাকে এবার লিখিত নোটিশই করলো, আর মুখে কোনো নোটিশ নাই, আমি নোটিশ নিয়ে আসছি, আমি আপনাকে দেখাবো। এই নোটিশ পাওয়াতে আমাকে 7 দিনের টাইম দেয়, তারপরেও আমি তখন আমার কাছে কিছু টাকা চাই, আমি যখন দ্বিতীয়বারের মতো চাই সেখানেও আমি কিছু টাকা দেই, দেওয়ার পরেও 7 দিন পরে আমাকে আর ঘরে থাকতে দেওয়া হলো না। আজকে আমি ঘরের বাহিরে, আমার যে বড় ভাই বলছি তার তো কোনো ঘর নেই, সে বাচ্চা দুটো নিয়ে আমার সে ভাবি, আমার ভাবিকে নিয়ে আমার ভাই চিটাং শহরে একটা বাসা ভাড়া করে আছেন, সেখানে আমি বর্তমান ভাইয়ের সাথে আছি। তো আমার এই ঘর বাড়ি এত টাকা, 5 লক্ষ টাকা যে আমি ঋণ করলাম, এত টাকা আমি তাদেরকে দিলাম, তবুও আমার তারা আমাকে ঘরে থাকতে দিল না। এখন আমি জানি না আজকে হ্যালোইন থেকে যাবার পরে আমি কোথায় যাব, আমার ভাইয়ের বাসা থাকতে দিবে কিনা, বা আমার বাচ্চাটা নিয়ে আমি কার কাছে রাখবো, আমি বা কোথায় যাব, আমার স্বামী বা কোথায় যাবে, আমাদের নেই কোনো চাকরি, নেই কোনো ইনকামের পথ। আর আজকে একটা কথা বলি যেটা না বললে না, আমার একটা ভাই বিধর্মী ছিলেন যদিও সে, কিন্তু সে আমাকে যথেষ্ট ভালোবাসছে। অনুষ্ঠানের মাধ্যমে আমি তাকে বলতে চাই যে ভাইয়া তুই আমার কাছে কিছু টাকা পাবি, আমি টাকার জন্য আমি তোর ফোন যদিও রিসিভ করতেছি না, আমি যদি বেঁচে থাকি আমার শরীরে রক্ত বিক্রি করে হলেও আমি টাকাটা পরিশোধ করব, আমি তো টাকা মেরে খাবো না, আমি যেন সেই বোনের স্নেহটা থেকে বঞ্চিত না হই। তাই আমি আজকে আমার ভাইয়ের সে ফোনটা রিসিভ করছি না, আজকে 2 মাস যাবত আমার ভাই সে টাকাটার জন্য আমাকে প্রতিনিয়তই ফোন দিচ্ছে। আর ঋণ যারা আমার যখন ঘর নেই বাড়ি নেই তারা জানতে পারলো, এতদিন ভাবলো যে হয়তো 500 জায়গা বিক্রি করলে আমি ঋণ দিতে পারবো, আজকে যখন জানলো যে আমার কিছুই নাই তখন তারা প্রতিনিয়তই আমার কাছে যাচ্ছে।
মানে এখন আমরা কি করব, মানে
আমরা এখন কোনো কিছুই জানি না,
আত্মহত্যাই করব নাকি কোন দিকে চলে, আর আমরা তো অন্ধ মানুষ কোন দিকে যাব।
এখন পারছি না নিজের জীবনটা দিতে, কেননা একটা বাচ্চা আছে, যদি আমরা দুজন মরে যাই এ বাচ্চারা তো পথ শিশু হয়ে যাবে, কে তাকে আশ্রয় দিবে, আমি জানি না আমি এখন কোথায় যাব। আমার এই বাচ্চাটার দিকে তাকে যেন আমাকে একটু হেল্প করে, অন্তত আমার বাচ্চাটার জন্য, আমার জন্য না, আমি বাঁচতে চাই না কিন্তু আমার বাচ্চাটার জন্য তো বাঁচতে হবে, আমার বাচ্চাটাকে তো বড় করতে হবে সেই জন্য।
প্রিয় শ্রোতা, পুরো ঘটনাটা শুনে ফেললাম আমরা, এবং আমি শুরু থেকে বারবারই বলছিলাম যে গল্পটা একটা অন্যরকম একটা গল্প আমরা আজকে শুনব, দুটো জীবনের গল্প মিলে একটা জীবন, আমি এখন আর দুটো জীবন বলবো না, আমি বলবো যে তিনটা জীবনের গল্প মিলে একটা জীবনের গল্প উঠে এসেছে আজ ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই তিনটা মানুষই আমার সামনে আছে, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ঘুমিয়ে আছে আমি তাকে দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতা, তার মায়ের কোলে, সে জানেও না হয়তো যে তার সে জানেও না যে তার ভবিষ্যৎটা কি, কারণ সেটা তার বোঝার বয়স এখনো হয়নি। প্রিয় শ্রোতা, আমি শুধু এতটুকুই আপনাদের কাছে বলতে চাই, যদি কারোর মনে হয় যে এই অন্ধ মানুষ দুটো জীবনে এতটা পথ পাড়ি দিয়েছে, সংগ্রাম করেই পাড়ি দিয়েছে, কারণ তারা আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা দুজনের কেউই চোখে দেখতে পান না, এমন হতো যে হয়তো রহিম চোখে দেখতে পায়, রাশিদার চোখে না দেখতে পেলেও হতো, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে পৃথিবীটা দেখার, এই যে কষ্টটা তাদের মধ্যে, এই কষ্টটা নিয়ে তো তারা বেঁচে আছেনি, কিন্তু তারপরেও তারা চেয়েছিলেন একটা সুন্দর একটা স্বাভাবিক জীবন, যে কারণে এরকম দুটো মানুষ একটা সংসার গড়েছে, কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে এই তিনটি জীবন এখন কিন্তু আর তারা সামনের দিকে টেনে নিয়ে যেতে পারছেন না, সেই শক্তিটা এখন আর তাদের নেই। প্রিয় শ্রোতা, এতটুকুই শুধু আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের দায়িত্ববোধ থেকে মনে হয় যে ওদের জন্য আপনার কিছু করা উচিত, আপনি করতে পারেন। আমরা প্রচুর ফোন পাই, আমরা প্রচুর SMS পাই, এক একটা গল্প প্রচার হয়ে যাওয়ার পরে যে আমরা তাকে সাহায্য করতে চাই ওই ভিকটিমকে, আমরা কি করি এক্ষেত্রে, আমরা আমাদের ভিকটিমকে বা অতিথির নাম্বার বা যোগাযোগ আপনাদেরকে দেই না, আপনাদের নাম্বারগুলো আমরা তাদেরকে দিয়ে দিই, এক্ষেত্রে রিস্কটা তাদের হাতেই থাকে। যদি মনে হয় যে এই তিনটা মানুষ, এদের জন্য আমি বাচ্চাটার কথা বেশি করে বলবো, এই বাচ্চাটার জন্য যদি আপনার কিছু করতে ইচ্ছে হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 থেকে, আগামী বুধবার আরো একটি জীবনের গল্প উঠে আসবে এই অনুষ্ঠানে, ততক্ষণ ভালোই থাকবেন, শুভরাত্রি। Okay.
Close up the bitter.
Exclusively on FusionBD.com.